ভুলে গিয়েছিল। চিৎকার করতে করতে গলা ভেঙে রক্ত আসার উপক্রম। ঘামে আমার পুরো পোশাক ভিজে চুপচুপ করছিল। বাইবেলের ভার্স আর শয়তানের আর্তনাদের মধ্যে সে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। ভোর ছয়টার দিকে ক্লারার শরীর এক সময় নিস্তেজ হয়ে পড়ে। ওর চোখের মণি আবার স্বাভাবিক রঙে ফিরে আসে। সে হাও বাহু করে কেঁদে ওঠে। ওর হাত পায়ের কাটা ছেঁড়া দাগগুলো থেকে রক্ত পড়া বন্ধ হয়। আমরা সবাই ভেবেছিলাম নরকের সেই ডেভিল হয়তো চিরতরে ফিরে গেছে, কিন্তু আমি জানতাম না কেবল এক অন্তহীন দুঃস্বপ্নের শুরু।
কেন কেন তুমি আসো?
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাত 2:34, আমি আমার ঘরের ভেতর বসে নিবিষ্ট মনে বাইবেল পড়ছিলাম। বাইরে তখন শুনশান নীরবতা, মাঝে মাঝে কেবল দূর থেকে ভেসে আসা দুই একটা নিশাচর পাখির ডাক আর আমার টেবিল ঘড়ির টিকটিক শব্দ। এছাড়া পুরো পৃথিবী যেন এক অদ্ভুত স্তব্ধতায় ডুবে আছে। হঠাৎ আমার চোখ আটকাল বাইবেলের একটি নির্দিষ্ট ভার্সে। কথাগুলো পড়ার পর আমার বুকের ভেতর কেমন যেন একটা অজানা শূন্যতা আর শীতলতা কাজ করতে শুরু করল। তখন নিজের মনের অজান্তে সম্পূর্ণ অবচেতন ভাবে আমার মুখ দিয়ে ফিস ফিস করে বের হয়ে এল, ইজ দ্যাট ট্রু? ইজ দেয়ার নো ট্রুথ ইন দ্যাট? শয়তানের ভেতর কি বিন্দুমাত্র সত্য নেই? এই কথাগুলো বলার পরপরই আমার চোখে এক অস্বাভাবিক তন্দ্রা এসে গেল। আমার চোখের পাতা যেন কেউ জোর করে টেনে ধরেছিল। আমি আর পারলাম না, টেবিলের ওপর রাখা খোলা বাইবেলের ওপর মাথা নুইয়ে দিলাম। চোখের পাতা বন্ধ হওয়ার সাথে সাথেই আমি তলিয়ে গেলাম এক অদ্ভুত ঘুটঘুটে অন্ধকার স্বপ্নের রাজ্যে। সেই রাজ্যে আমার সামনে আমি নিজেকে আবিষ্কার করলাম। চারিদিকে ঘন জমাট বাঁধা কুয়াশা ঢাকা এক বিস্তীর্ণ পরিত্যক্ত বাগান। সেই কুয়াশার চাদর ভেদ করে আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটি দীর্ঘ ছায়াটে অবয়ব। অবয়বটির কোনো নির্দিষ্ট আকার বা মুখের অবয়ব নেই, কেবল এক জমাট বাঁধা অন্ধকারের কুণ্ডলী। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসল এবং তার ভেতর থেকে কোনো শব্দ ছাড়াই আমার মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হল জাস্ট একটা কথা, আই অ্যাম ইওর ট্রুথ, আমি তোমার সত্য। আমি থমকে গেলাম, আমার শ্বাস আটকে আসল। চারিদিকে বাইবেলের সেই ভার্স আমার কানে হাজারো ফিসফিসারির মতো বাজতে শুরু করল আর আমি দেখলাম আমার চারপাশে গোল হয়ে জ্বলছে অসংখ্য মোমবাতির লালচে আভা। প্রচণ্ড এক ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে গেল। আমার কপাল বেয়ে ঘাম ঝরছে, বুকটা হাতুড়ির মতো ঠিপঠিপ করছে। আমি দ্রুত ঘড়ির দিকে তাকালাম, আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ঘড়ির কাঁটায় কাঁটায় রাত 2:34। কিভাবে সম্ভব? ঠিক যেই মুহূর্তে আমি ঘুমিয়েছিলাম সেই মুহূর্তেই আমি জেগে উঠলাম, তাই নাকি আমি আদৌ ঘুমাইনি? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে পরম করুণাময়ের অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে আবারও ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমাকে বলেছেন আমেরিকা প্রবাসী লুনা আপু। লুনা আপুকে আপনারা অনেকেই চিনবেন যারা আপনার শোতে দেড় সপ্তাহের মেহমান নামক আমিরা আপুর ভয়াবহ ঘটনাটি শুনেছিলেন। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি উনি শুনেছেন ওনার এক প্রবীণ কলিগ রড্রিকের কাছ থেকে। রড্রিক ওনাকে ঠিক যেভাবে, যে আবেগে এবং আতঙ্কের সাথে কথাগুলো বলেছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এই দীর্ঘ লেখাটিতে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, বলছেন রড্রিক। সময় এমন এক জিনিস যা কারো জন্যই কখনো থেমে থাকে না, আবার কারো জন্য না থেমেও তাকে চিরকালের জন্য থামিয়ে দেয়। আমরা মানুষেরা সময়ের দাস, আমরা ঘড়ির কাঁটার সাথে নিজেদের জীবন বেঁধে রাখি। কিন্তু সেই সময়ের প্রতিটা সেকেন্ড যদি আপনার কাছে প্রতিটা দীর্ঘ যন্ত্রণাদায়ক ঘণ্টার মতো মনে হয়, কেমন লাগবে তখন? যখন সময় এগোয় না, কেবল এক চক্রে ঘুরপাক খেতে থাকে। বাইবেলে বলা আছে, দ্য গ্রেট ড্রাগন ওয়াজ থ্রোন ডাউন, দ্যাট অ্যানশিয়েন্ট সার্পেন্ট হু ইজ কল্ড দ্য ডেভিল অ্যান্ড স্যাতান, দ্য ডিসিভার অব দ্য হোল ওয়ার্ল্ড। গ্রিটিংস, আমি রড্রিক। আমি আমেরিকার সেন্ট পিটার অ্যান্ড পল ক্যাথেড্রাল চার্চের একজন প্রেস্ট বা যাজক। আমার বয়স বর্তমানে 67 বছর। আমার চামড়ায় ভাঁজ পড়েছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। আমি জানি মৃত্যু আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, যে কোনো দিন হয়তো ঈশ্বরের ডাক চলে আসবে। তাই আজ আমি আমার জীবনের এক অন্ধকার অভিশপ্ত জগতের কথা জানাতে এসেছি সবার সামনে। আমি চাই মানুষ জানুক অন্ধকারের গভীরতা কতটা ভয়াবহ হতে পারে। লুনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমার জীবনে এক সময় এমন একটা ঘটনা ঘটে যেখানে সময় আমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। এর কারণ অন্য কিছু নয়, স্বয়ং অ্যানশিয়েন্ট সার্পেন্ট বা ডেভিল, যে একদা অহংকারের বশবর্তী হয়ে হেভেন থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে আসে মানুষের আত্মাকে কলুষিত করতে এবং নিজের অস্তিত্বের ভয়ানক জানান দিতে। আমি তখন যুবক, মাত্র 34 বছর বয়সে একজন ক্যাথলিক এক্সরসিস্ট প্রিস্ট হিসেবে চার্চে অফিসিয়ালি জয়েন করি। আমার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটুট। আমি ভাবতাম ঈশ্বরের নাম নিয়ে আমি যে কোনো অশুভ শক্তিকে পরাস্ত করতে পারব। কিন্তু আমি জানতাম না নরক কতটা গভীর আর শয়তানের ধোঁকা কতটা সূক্ষ্ম হতে পারে। 1984 সালের নভেম্বর মাস, শীত তখন সবে ঝেঁকে বসতে শুরু করেছে শহরে। চার্চের বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বজ্রপাতের তীব্র অন্ধ করে দেয়া আলো মাঝে মাঝে চার্চের বিশাল স্টেইনড গ্লাসের জানালাগুলোকে আলোকিত করে তুলছিল। আর সেই মুহূর্তের আলোতে জানালায় আঁকা পবিত্র যিশু ও মাদার মেরির মুখমণ্ডলগুলোকে কেমন যেন আলাদা দেখাচ্ছিল। আমি আমার ব্যক্তিগত চেম্বারে বসে যিশুর ক্রুশবিদ্ধ মূর্তির সামনে হাঁটু গেড়ে নিবিষ্ট মনে প্রেয়ার করছিলাম। আমি চোখ বন্ধ করে ল্যাটিন ভাষায় প্রে করছিলাম। হঠাৎ চার্চের বিশাল পেন্ডুলাম ঘড়িতে ঢং ঢং করে শব্দ হল। আমি প্রার্থনা থামিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালাম। কাঁটায় কাঁটায় রাত 2:34। ঠিক সেই মুহূর্তে চার্চের ভারী বিশাল এক কাঠের দরজায় প্রচণ্ড জোরে একটা ধাক্কা পড়ল। মনে হল কোনো সাধারণ মানুষ নয়, বিশাল কোনো লোহার হাতুড়ি দিয়ে কেউ দরজাটা এক ঘায়ে ভেঙে ফেলার চেষ্টা করছে। আমি চমকে উঠলাম। এই মাঝরাতে এমন দুর্যোগের মধ্যে চার্চের দরজায় কে আসতে পারে? আমি আমার আলখেল্লা সামলে দ্রুত পায়ে দরজা খুলতে গেলাম। দরজার বিশাল ছিপখিনিটা সামান্য ফাঁকা করতেই বাইরের দমকা হাওয়া আর বৃষ্টির ছাঁট হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। বাইরে প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ, একজন মধ্যবয়স্ক পুরুষ, একজন মহিলা, এবং তাদের দুজনের মাঝখানে অদ্ভুত অস্বাভাবিক এক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা একটি ১৯ ২০ বছরের তরুণী মেয়ে। মেয়েটার নাম ছিল ক্লারা। এটাই ছিল আমার জীবনের সেই ভয়ানক অন্তহীন কাহিনীর প্রথম ভিকটিম। মেয়েটার দিকে তাকাতেই আমার মেরুদণ্ড বেয়ে এক ভয়ঙ্কর শীতল স্রোত নেমে গেল। ওর মাথাটা সামনের দিকে এমনভাবে ঝুলেছিল, চিবুকটা বুকের সাথে এমনভাবে লেগেছিল যা কোনো জীবিত স্বাভাবিক মানুষের ঘাড়ের হাড়ের পক্ষে সম্ভব না। মনে হচ্ছিল ঘাড়ের হাড়গুলো ভেতর থেকে ভেঙে চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। ওর গায়ের পোশাক কর্তমাক্ত আর শরীর থেকে পচা বিশ্রী গন্ধ আসছিল যা মুহূর্তের মধ্যে চার্চের পবিত্র সুবাসকে নষ্ট করে ফেলল। ওর বাবা মা ডুকরে কাঁদছিল। বাবা প্রায় আর্তনাদ করে আমার পা জড়িয়ে ধরে বললেন,
ফাদার, ওকে বাঁচান, ও আমার মেয়ে নয়, ও আমাদের ক্লারা নয়, ওর ভেতর অন্য কিছুর বাস, ও গত তিন দিন ধরে কিচ্ছু খায়নি, শুধু ফরবিডেন জিনিস আর ঘরের কোণে থাকা পোকামাকড় খাচ্ছে।
কথাগুলো শুনে আমার গা গুলিয়ে উঠল। হঠাৎ মেয়েটা কোনো শারীরিক কসরত ছাড়াই সম্পূর্ণ মেকানিক্যালি ঝাটকা দিয়ে উঠল এবং মাথাটা ওপরে তুলল। ওর চোখ দুটো দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দ্রুত তাদেরকে চার্চের বেসমেন্টের একটি সুরক্ষিত কক্ষে নিয়ে গেলাম। এই ঘরটা বিশেষ করে এক্সোরসিজমের জন্যই তৈরি করা হয়েছিল অনেক বছর আগে। চার দেয়ালের চারপাশে ক্রুশ ঝোলানো আর মেঝেতে পবিত্র লবণের দাগ টানা। ঘরে ঢোকার সাথে সাথেই ক্লারা অদ্ভুত এক গলায় হাসতে শুরু করল। সেটা কোনো তরুণী মেয়ের হাসি নয়, মনে হচ্ছিল যেন একই সাথে পাঁচ ছয় জন বয়স্ক গলা ভাঙা রাগী পুরুষ মানুষ খিলখিল করে হাসছে ওর ভেতর থেকে। হাসিটা পুরো ঘরে একো করতে লাগল। আমার স্নায়ুর ওপর প্রচণ্ড আঘাত লাগল সেই পৈশাচিক শব্দ। আমি আমার এক্সোরসিজম কিট বের করলাম। পবিত্র জর্ডান নদী থেকে আনা হোলি ওয়াটার, সলমনের ক্রুশ আর আমার পুরনো চামড়ায় বাঁধানো ল্যাটিন বাইবেল। আমি ক্লারার সামনে গিয়ে দাঁড়ালাম। ওর বাবা মাকে ঘরের এক কোণায় নিরাপদে দূরত্বে দাঁড়াতে বললাম। আমি ল্যাটিন ভাষায় পড়া শুরু করলাম।
আমরা তোমাকে বিতাড়িত করছি, সমস্ত অশুভ শয়তান, সমস্ত শয়তানের শক্তি, নরকের শত্রুর সমস্ত আক্রমণ বিতাড়িত করছি।
আমার কথা শেষ হওয়ার আগেই এক অভাবনীয় ফিজিক্সের নিয়মের বাইরের ঘটনা ঘটল। ক্লারা প্রচণ্ড শক্তিতে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে ঘরের সিলিংয়ের কাছে চলে গেল। ওর মুখ থেকে গাঢ় সবুজাভাব ফেনা বের হচ্ছিল। সিলিং থেকে উল্টো হয়ে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে হিস হিস করে উঠল। ওর গলা দিয়ে ল্যাটিন ভাষা বের হতে লাগল, যার অর্থ,
আই এম দ্য সাইলেন্স বিটুইন ইউর ফিয়ার্স, ফেস্ট, আই এম দ্য ডার্কনেস ইউ ফিয়ার ওয়েন ইউ ক্লোজ ইউর আইস। তুই আমাকে তাড়াবি রডরিক, আমি জানি তুই তোর মায়ের মৃত্যুর সময় কোথায় ছিলি, আমি তোর সব পাপ জানি।
আমার অতীত পাপের কথা ওর জানার কথা নয়। আমি ভয়ে শিউরে উঠলেও আমার প্রার্থনা থামায়নি। আমার হাতের হোলি ওয়াটার আমি সজোরে ওর গায়ে ছুড়ে মারলাম। সে নিচে নেমে এলো। আমি ওর বুকের ওপর ক্রুশ চেপে ধরে চিৎকার করে বললাম,
Tell me your name. In the name of Jesus Christ, I command you to reveal yourself. Tor naam bol.
Kintu she shudhu bidruper hashi haslo. Or mukh bishal boro ha hoye gelo ebong bhetor theke gadho kalo alkatrar moto durgandho jukto torol golgol kore ber hote laglo. আমি সেদিন টানা চার ঘন্টা লড়াই করেছিলাম ওই ডেমনের সাথে। আমার গলার রগ ফুলে গিয়েছিল, চিৎকার করতে করতে গলা ভেঙে রক্ত আসার উপক্রম হয়েছিল, ঘামে আমার পুরো পোশাক ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল। বাইবেলের ভার্স আর শয়তানের আর্তনাদের মধ্যে সে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। ভোর ছয়টার দিকে ক্লারার শরীর একদম নিস্তেজ হয়ে পড়ে, ওর চোখের মণি আবার স্বাভাবিক কালো রঙে ফিরে আসে, সে হাউমাউ করে কেঁদে ওঠে, ওর হাত পায়ের কাটা ছেঁড়া দাগগুলো থেকে রক্ত পড়া বন্ধ হয়। আমরা সবাই ভেবেছিলাম নরকের সেই ডেভিল হয়তো চিরতরে ফিরে গেছে, কিন্তু আমি জানতাম না এটা কেবল এক অন্তহীন দুঃস্বপ্নের শুরু। এই ঘটনার ঠিক তিন দিন পরের কথা, আমি আমার বিছানায় ঘুমাচ্ছিলাম। আমার শরীর তখনও আগের এক্সারসিজমের ধকল কাটিয়ে উঠতে পারেনি, পেশিগুলোতে তীব্র ব্যথা, স্নায়ুগুলো দুর্বল। হঠাৎ একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। চার্চের প্রধান ঘণ্টাটা খুব জোরে বাজছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:34। সেই সময় আমার বুকের ভেতরটা ধক করে উঠল, স্নায়ুর উপর প্রচণ্ড চাপ অনুভব করলাম। আমি দ্রুত আমার আলখেল্লাটা গায়ে চড়িয়ে দৌড়ে চার্চের মূল হলে গেলাম। সেখানে যা দেখলাম তা দেখার জন্য আমার মন বা মস্তিষ্ক মোটেও প্রস্তুত ছিল না। চার্চের আরেকজন তরুণ প্রেস্ট ফাদার থমাস প্রেয়ার রুমের ওপর উল্টো হয়ে শূন্যে ভাসছে। চারদিকের সব মোমবাতি আপনা আপনি নিভে যাচ্ছে আর পরক্ষণেই দপ করে একসাথে জ্বলে উঠছে। পুরো চার্চের ভেতরে একটা বিশ্রী গোঙানির শব্দ আসছে, যেন হাজারটা মৃতদেহ একসাথে গোঙাচ্ছে। থমাসের মুখটা অবিকল ক্লারার মতো হয়ে গেছে, সেই একই সাদা চোখ, সেই একই বাঁকা হাসি। থমাসের চামড়ার ওপর ভেতর থেকে কে যেন আছড়ে আছড়ে কিছু একটা লিখছে, রক্ত চুঁইয়ে পড়ছে ওর বুক থেকে, আর সেখানে স্পষ্টভাবে ফুটে উঠছে ল্যাটিন ভাষার লেখা হেল। থমাসের মতো একজন নিষ্পাপ আর ধার্মিক প্রিস্টের এমন রূপ দেখে আমার পা থর থর করে কাঁপতে থাকে। নতুন ভিকটিম শয়তানটা ক্লারার শরীর ছেড়ে এখন থমাসের শরীরে আশ্রয় নিয়েছে। আমি বুঝতে পারলাম ওটা আসলে সেদিন বিতাড়িত হয়নি, ওটা আমাকে নিয়ে খেলছে, স্কেপ করেছে আর ফিরে এসেছে আমার বিশ্বাস নিয়ে তামাশা করতে। আমি আবার ক্রুশ হাতে নিয়ে এক্সরসিজম শুরু করলাম, কিন্তু এবার পরিস্থিতি আরো ভয়াবহ। থমাস শূন্য থেকে আমার দিকে তাকিয়ে হাসতে লাগল, ওর গলা থেকে সেই একই অমানসিক কণ্ঠস্বর ভেসে আসলো,
ইউ ক্যানট কাস্ট আউট What you cannot name, and you cannot kill what is already dead. Jake, your God is deaf tonight.
হঠাৎ করে চার্চের বিশাল কাঠের ক্রুশটা, যা কিনা দেয়ালের সাথে লোহার পেরেক দিয়ে আটকানো ছিল, বিকট শব্দে দেয়াল থেকে খসে সজোরে মেঝের ওপর পড়ল এবং টুকরো টুকরো হয়ে গেল। আমি হোলি ওয়াটার ছুঁড়ে মারলাম, কিন্তু এবার সেটা থমাসের গায়ে লাগার আগেই বাতাসে বাষ্প হয়ে মিলিয়ে গেল। থমাস হঠাৎ করে শূন্য থেকে একটা হিংস্র পশুর মতো আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, ওর বরফ শীতল হাত দিয়ে ও আমার গলা চেপে ধরল। ওর শক্তি এতটাই বেশি ছিল যে আমার মনে হচ্ছিল একটা বিশাল পাথরের চাঁই আমার গলার উপর চেপে বসেছে। আমি কিছুতেই ওর হাত ছাড়াতে পারছিলাম না, আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যে আমার দম ফুরিয়ে যাবে। আমি কোনো মতে পকেট থেকে একটা ছোট্ট ক্রুশ বের করে ওর কপালে শক্ত করে চেপে ধরলাম। থমাস ছিটকে দূরে গিয়ে পড়ল এবং যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মেঝের ওপর আছড়াতে লাগল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে, যখন আমি মনে করলাম আমি জিতে গেছি, থমাসের মুখ বিশাল হাঁ হয়ে গেল এবং ওর ভেতর থেকে একটা ঘন কালো ধোঁয়া সাপের মতো বের হয়ে সোজা চার্চের ছাদের দিকে উঠে মিলিয়ে গেল। থমাস মাটিতে লুটিয়ে পড়ল, ও স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু শয়তানটা আবার পালিয়েছে। এর পর থেকে শুরু হল এক ভয়াবহ টর্চার, এক অন্তহীন টাইম লুপের দুঃস্বপ্ন। প্রতি রাতে যখনই ঘড়ির কাঁটা 2:34 পৌঁছায়, চার্চের কেউ না কেউ পজেস্ট হতে লাগল। কখনো চার্চের বৃদ্ধ সুইপার, যার হাড়ের জয়েন্টগুলো ভেঙে সে কুকুরের মতো চার পায়ে দৌড়াতে লাগল, কখনো বাগানের মালি, কখনো বা মাঝরাতে আশ্রয় নিতে আসা কোনো হতভাগ্য ভিখিরি, যে গড়গড় করে প্রাচীন ভাষায় আমার জীবনের সব গোপন কথা বলতে শুরু করল। আমি প্রতিদিন এক্সোসিজম করি, প্রতিদিন সে পালিয়ে যায় এক শরীর থেকে আর এক শরীরে যায়। রাতের বেলা আমি ঘুমোতে পারতাম না, ঘুমের মধ্যে আমি শুধু হাসি শুনতে পেতাম, চারপাশের প্রতিটা ছায়ায় আমি শয়তানের অস্তিত্ব টের পেতাম। আমি বুঝতে পারতাম এই জিনিসটা সাধারণ কোন ডিমন নয়, এটা আমাকে ভাঙতে চাইছে, ও আমাকে বোঝাতে চাইছে যে ঈশ্বরের নাম নিয়ে আমি যা করছি তার কোনো মূল্য নেই। ও সময়কে নিজের খাঁচা হিসেবে ব্যবহার করছে আর আমাকে সেই খাঁচার ইঁদুর বানিয়েছে। 2:34-এর জন্য একটা পোর্টাল সেই সময়ে আমাদের ডিমেনশনে ঢোকে। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি ফাদার থমাস এবং চার্চের প্রবীণ ফাদার গ্রেগরি মিলে চার্চের আন্ডারগ্রাউন্ড লাইব্রেরিতে বসলাম। চারিদিকে ধুলো পড়া প্রাচীন সব বই, স্ক্রল আর পাণ্ডুলিপি। ফাদার গ্রেগরি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ। তিনি ডিমোনোলজি নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন। তিনি একটি পুরনো চামড়ার বাঁধাই করা ডিমোনোলজির বই খুললেন। বইটার পাতাগুলো হলুদ হয়ে গেছে, কালির দাগগুলো প্রায় অস্পষ্ট। তিনি গম্ভীর মুখে ফিসফিস করে বললেন,
"প্যাট্রিক, আমরা ভুল করছি। সাধারণ এক্সোরসিজম ওর উপরে কাজ করবে না, ও সময়ের ফাঁক গুলে বেরিয়ে যাচ্ছে। এই শয়তানটা সময়কে ম্যানিপুলেট করতে পারে। আমরা যদি ওকে আটকাতে চাই তবে ওকে বিশ্বাস করাতে হবে যে 2:34 এখনো হয়নি অথবা পার হয়ে গেছে। ওকে একটা ফলস টাইম লাইনে ট্র্যাপ করতে হবে, আর সবচেয়ে বড় কথা, ওর নাম ধরে ডাকতে হবে। নাম ছাড়া কোনো ডেভিলকে চিরতরে হেলে পাঠানো যায় না। নাম হল চাবি।
আমরা তিনজন মিলে একটা ভয়ঙ্কর ট্রিকি এক্সারসাইজের ছক করলাম। আমাদের প্ল্যান ছিল শয়তানটাকে বোকা বানানো। আমরা চার্চের প্রতিটি ঘড়ি, প্রতিটি কাঁটা ম্যানুয়ালি পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু শুধু ঘড়ি বদলালেই হবে না, শয়তানকে আক্ষরিক অর্থেই একটা সীমানায় আটকে ফেলতে হবে। পুরো চার্চের মেঝেতে জেরুজালেম থেকে আনা পবিত্র মাটি আর সলোমনের ডাস্ট দিয়ে একটা ইনভিজিবল পেন্টাগ্রাম আঁকলাম। এই পেন্টাগ্রামের কেন্দ্রে থাকবে ভিকটিম। শয়তান যখন শরীর পাল্টানোর জন্য কালো ধোঁয়ায় রূপ নেবে, এই ডাস্ট আর পবিত্র মাটির লেপ ওকে অন্য কোথাও যেতে দেবে না। ও আটকা পড়বে সেই নির্দিষ্ট মুহূর্তের জন্য, আর তখনই আমরা চূড়ান্ত আঘাত হানব। পরদিন রাত, চারিদিক পিনপতন নীরবতা। আমাদের তিনজনের স্নায়ু টান টান, বুকের ভেতর ধুকধুক করছে, নিজের কানে সেই শব্দ শুনতে পাচ্ছি। প্ল্যান অনুযায়ী আমরা চার্চের সব ঘড়িতে 2:20 বাজিয়ে স্তব্ধ করে দিলাম। ঘড়ির পেন্ডুলামগুলো আমরা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছি যেন শব্দ না করে। কিন্তু আমাদের কাছে থাকা ফাদার গ্রেগরির একটা মাত্র পুরো পকেট ঘড়িতে আসল সময় চলল। আজ ভিকটিম হওয়ার কথা চার্চের দারোয়ান মার্কাসের, কারণ আজ সন্ধ্যা থেকে মার্কাসের বিহেভিয়ারে কেমন যেন একটা ভিকটিমদের মতো আভা আছে। সে নিজের মনে বিড়বিড় করছিল আর অন্ধকার কোণায় গিয়ে লুকিয়ে থাকছিল। গত কয়েকদিন ধরে আমরা এই প্যাটার্নটা খেয়াল করেছি। আমরা মার্কাসকে পেন্টাগ্রামের ঠিক মাঝখানে ভারী একটা কাঠের চেয়ারে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখলাম। মার্কাস ভয়ে থরথর করে কাঁপছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে জানত তাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে আমাদের জন্য, সবার জন্য। আমার পকেট ঘড়িতে তখন সময় টিকটিক করে এগোচ্ছে, প্রতিটা সেকেন্ড যেন এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল। আমার কপাল বেয়ে ঘাম ঝরছে, আমি জপমালা শক্ত করে চেপে ধরে আছি। 2:33 থেকে 50 সেকেন্ড, 55 সেকেন্ড, 59 সেকেন্ড, ঠিক 2:34 বাজতেই মার্কাসের শরীর তীব্রভাবে মেকে গেল, যেন কোরবানির পশুকে জবাইয়ের জন্য বেঁধে রাখা হয়েছে। চোখ দুটো সেকেন্ডের মধ্যে সাদা হয়ে গেল, মুখটা হাঁ হয়ে গেল। চার্চের সব জানালা প্রচণ্ড বাতাসে ভেঙে পড়ার উপক্রম, মনে হচ্ছিল বাইরে কোনো প্রলয়ঙ্কারী ঝড় উঠেছে, কিন্তু আসলে সবটাই ছিল চার্চের ভেতরে। মার্কাস বিকট মাছ খাই গলায় চিৎকার করে উঠল,
"Cage the wind."
আমি আর ফাদার গ্রেগরি একসাথে ল্যাটিন ভার্স পড়া শুরু করলাম। আমাদের গলার স্বর চার্চের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। মার্কাস দড়ি ছিঁড়ে ফেলার উপক্রম করল। ওর হাতের কবজি কেটে রক্ত ঝরছে, চামড়া ছিলে গেছে। সে দাঁত কড়মড় করে পৈশাচিক শক্তি দিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ মার্কাস স্থির হয়ে গেল, ওর চোখ আমার দিকে স্থির। সে আগের চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে হাসতে লাগল এবং বলল,
ইটস টাইম।
মার্কাসের শরীর কালো ধোঁয়ায় রূপ নিতে শুরু করল। মার্কাসের হাঁ করা মুখ থেকে কালো ধোঁয়াটা সুতোর মতো বেরিয়ে আসতে লাগল। ঠিক সেই মুহূর্তে ফাদার থমাস চার্চের সবকটা বড় ঘড়ির পেন্ডুলাম একসাথে দড়ি কেটে ছেড়ে দিল। আমরা আগেই সবগুলো ঘড়ির মেকানিজম এমনভাবে সেট করেছিলাম যেন সেগুলো সরাসরি রাত তিনটার ঘণ্টা বাজায়। ঠং ঠং করে অকালে বেজে ওঠা দশটা ঘড়ির বিশাল ঘণ্টা ধ্বনিতে পুরো চার্চ কেঁপে উঠল। তিনটার সেই বিকট শব্দ শয়তানের ইন্দ্রিয়ে আঘাত হানল। শয়তানটা বিভ্রান্ত হয়ে পড়ল। সময়ের এই হঠাৎ পরিবর্তনে ওর চেনা দুইটা চৌত্রিশের পোর্টাল খুঁজে পেল না। কালো ধোঁয়াটা চারিদিকে ছটফট করতে লাগল, যেন কোনো অদৃশ্য দেয়ালে বারবার ধাক্কা খাচ্ছে। আর তখনই ফাদার গ্রেগরি ডাস্ট আর পবিত্র মাটির পেন্টাগ্রামের ওপর হোলি ওয়াটার ঢেলে দিলেন। পানি মাটির সাথে মিশতেই নীল রঙের একটা আভা জ্বলে উঠল। মার্কাসের শরীরটা একটা বিভৎস রূপ ধারণ করল। সে মাথা 180 ডিগ্রি ঘুরিয়ে আমাদের দিকে তাকাল।
তোরা ভেবেছিস এই সামান্য রূপোর গোলার পানি দিয়ে আমাকে বেঁধে রাখবি? আমি তোদের সাথে খেলছিলাম প্রেস্ট, তুই জানতে চাস আমি কেন এই সময়ের খেলা খেলছি, কেন আমি এই 2:34 সময়টাকেই বেছে নিয়েছি? তবে শোন, তোর ঈশ্বর দিনের বেলায় নবম প্রহরে ক্রুশে নিজের প্রাণ দিয়েছিল, আর আমি রাতের ঠিক এই প্রহরটাকে বেছে নিয়েছি তোদের ঈশ্বরকে স্মরণ করিয়ে দেবার জন্য। আমি চেয়েছিলাম প্রতিদিন রাতে নির্দোষ মানুষের ওপরে নারকীয় অত্যাচার দেখে তোর ওই বিশ্বাস টুকরো টুকরো হয়ে যাক। এই নগণ্য শরীরগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই।
আমি আমার ক্রুশটা ধরে ধোঁয়ার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। আমার কণ্ঠস্বর তখন আমার নিজের নেই, এক ঐশ্বরিক শক্তি ভর করেছে আমার ওপর। আমার ভেতরের সমস্ত ভয় সমস্ত ক্লান্তি উধাও হয়ে গেছে। আমি আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে বললাম,
ইউ আর ট্র্যাপড ইন আওয়ার টাইম নাও, নো ওয়ে টু রান, টেল মি ইয়োর নেম, ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট আই কম্যান্ড ইউ টু রিভিল ইয়োর ট্রু নেম, তোর নাম বল।
তার দুটো জ্বলন্ত চোখ লাল অন্ধকারের ভেতর ধক ধক করে চলছিল। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে চার্চের পাথর ফাটিয়ে সে এক ভয়ঙ্কর গর্জন করে বলে উঠল,
আই এম বালাম, দ্য লর্ড অফ দ্য ফরগটেন আওয়ার্স।
নাম জানার সাথে সাথে আমি পুরো শক্তি দিয়ে শেষ আঘাত হানলাম।
বালাম, আই নো ইয়োর নেম, আই ক্যাস্ট ইউ আউট, গো ব্যাক টু দ্য হেল।
ফাদার গ্রেগরি জর্ডান নদী থেকে আনা অতি পবিত্র তেলের বোতলটা সরাসরি ছুঁড়ে মারলেন মার্কাসের ওপর। মুহূর্তের মধ্যে একটা প্রচণ্ড চিৎকার ভেসে এলো। মনে হলো চার্চের ভেতর একটা ছোটখাটো বাজ পড়েছে। বাতাসের তোড়ে চার্চের ভারী বেঞ্চ উল্টে গেল। একটা আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ল। তারপর সব শান্ত, পিনপথন নীরবতা। মার্কাস অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। ফাদার থমাস ছুটে গিয়ে ওর পালস চেক করল। ওর নাড়ি চলছিল, সে বেঁচে আছে। ফাদার গ্রেগরি আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখলেন। আমরা তিনজনেই হাঁপাচ্ছিলাম, আমাদের শরীর ঘামে আর হোলি ওয়াটারে ভিজে একাকার। আমি ফাদার গ্রেগরির দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমরা বুঝতে পারলাম লুপটা অবশেষে ভেঙেছে। বলাম নামের ওই প্রাচীন ডেমন লর্ড অফ দ্য ফরগটেন আওয়ার আর কোনদিন রাত 2:34 ফিরে আসবে না। এই বলে রড্রিক তার ঘটনা শেষ করলেন। আজ এই ঘটনাটা যখন আমি আমার ঘরে বসে লিখছি, তখন আমার নিজেরও কেমন যেন গা ছমছম করছে। আমার নিজের ঘরের দেয়াল ঘড়ির টিকটিক শব্দটাও যেন আমাকে জানান দিচ্ছে, সময় সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। বালাম শুধু মানুষের শরীর দখল করতে আসেনি, সে এসেছিল মানুষের মনস্তত্ত্বকে ধ্বংস করতে। সে মানুষের বিশ্বাসকে উপহাস করতে চেয়েছিল। সে চেয়েছিল একজন পবিত্র যাজককে তার ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করাতে। কিন্তু আমাদের মাঝের সেই শত্রু কে সেটা, সে নিয়ে আর একদিন বলব। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা ঘটনা। যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই সাবিত তার লেখা শেষ করেছেন। তিনি রেগুলারই ঘটনা সংগ্রহ করছেন এবং সেই ঘটনাগুলো পাঠিয়ে দিচ্ছেন আমাদের কাছে। আপনারা সবাই যদি এই ঘটনাটি পছন্দ করেন বা শুনতে ভালো লাগে এতটুকু, তাহলে এই লিঙ্কটি শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, প্রিয় মানুষের সাথে, চেনা জানা সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, আর ভালোর দলে আছি। যতটা একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। জানি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলেই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। আমি ওবায়দ, আমি ভূত ডট কম এর সাথে আছি 2016 সাল থেকে। প্রতিদিন হাজার কাজের ব্যস্ততা থাকলেও রাতে আপনার ভূতের স্টোরি শোনা লাগবেই, এক প্রকার নেশা হয়ে গেছে আমার কাছে। সারাদিনের হাজারো ক্লান্তির পরে রাতের স্বস্তির ঘুম, তার ঔষধের নাম ভূত ডট কম। সবাই নানান ঘটনা কালেক্ট করে দেয় আপনাকে, আপনিও সেটা সকল শ্রোতার কাছে প্রচার করেন। মাঝে মাঝে আমারও ঘটনা দিতে ইচ্ছে হয়, তবে সিলেক্টেড হবে কিনা তা ভেবে আর দেয়া হয় না। এর আগেও আরেকটি ঘটনা দিয়েছিলাম, সেইটা হয়তো যে কোনো কারণে সিলেক্টেড হয়নি। এটি স্বাভাবিক বিষয়, কারণ অনেকেই অনেক ঘটনা দিয়ে থাকেন, একসাথে তো সবার প্রচার করা সম্ভব না। তবে আবারও আরেকটি ঘটনা দিলাম আজ, ঘটনাটি কালেক্ট করা আমার এক ফ্রেন্ড ফাহিমের কাছ থেকে। ঘটনাটি আমি তুলে ধরছি প্রিয় শ্রোতাদের কাছে, ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। বেশি কথা না বলে ঘটনায় চাই, ফাহিম যেভাবে বলেছে আমি সেভাবেই শ্রোতাদের উদ্দেশ্যে লিখছি। আসলে আপন মানুষ যে এত বড় ক্ষতি কিভাবে করতে পারে সেটা ভাবা যায় না। সেই ছোট্টবেলায় আমার বাবাকে একটা সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। আমাদের ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি, আমরা একসাথে বাস করতাম। বাবা মারা যাওয়ার পরেই মায়ের ওপর অমানবিক অত্যাচার শুরু করে চাচা চাচিরা। তখন আমাকে নিয়ে মা চলে যায় নানু বাড়িতে, নানু বাড়িতেই আমি বড় হই। আমাদের নানু বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। আগেই বলি এটা সম্পূর্ণ একটি গ্রাম। নানুরা অনেক প্রভাবশালী বিত্তবান হলেও তারা সাধারণ জীবনযাপন করত। নানুদের বাসা হচ্ছে দোচালা ঘর। প্রিয় শ্রোতারা, গ্রামে যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন এই দোচালা ঘরগুলো। দিনকাল ভালোই কাটছিল আমাদের। হঠাৎ 2021 সেপ্টেম্বরের দিকে আমার সাথে শুরু হয় সেই প্যারানর্মাল ঘটনা। পাল্টে যায় আমার সুন্দর জীবনটা, আর চিতাখোলার আগুনের মতো জ্বলতে শুরু করে। তো প্রতিদিনের মতো সেদিন রাতেও আমি খাওয়া দাওয়া শেষ করে 10টা নাগাদ ঘুমিয়ে পড়ি। আমি একা ঘুমাতাম বারান্দার একটা রুমে। সেদিন দেখলাম একজন লম্বা কালো লোক একটা ঝুলি হাতে নিয়ে আমাদের গেইটের সামনে এসে গেইট নক করছে। আর সেই লোকটি এতটাই লম্বা ছিল মনে হচ্ছে তার মাথাটা এক্ষুনি আমাদের উঠোনের নারকেল গাছের সাথে যেয়ে লাগবে। আমি গেইটের ওপাশ থেকে তাকে দেখতে পাচ্ছিলাম। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল আমি আমার পাশে আমাকেই দাঁড়িয়ে থাকতে দেখছিলাম, মানে আমি দেখলাম ঠিক আমার মতোই একজন আমার বিছানায় ঘুমোচ্ছে। তারপর দেখলাম বাইরে থেকে সেই লম্বা লোকটি আমার নাম ধরে দুইবার ডাক দিল, আর আমার মতো দেখতে সেই মানুষটি শোয়া থেকে উঠে গেট খুলে তার সাথে চলে যেতে লাগল। আমি বারবার তাকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তারপরে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল, আমি স্বপ্ন দেখছিলাম। আমি আবার এমনিতে অনেক সাহসী ছিলাম, এসব বিষয় একেবারেই পাত্তা দেয়নি। মনে মনে হাসতে লাগলাম, কাউকে এই স্বপ্নের বিষয়টি জানাইনি। তারপর দুই তিন দিন ভালোই কাটল। আগেই বলে রাখি, আমার বাবার বাড়ির কারোর সাথে আমার কোনো প্রকার সম্পর্ক ছিল না, কারণ তারা আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছে, আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। একমাত্র আমার দাদি আমাকে মাঝে মাঝে দেখতে আসত, তাও আবার আমার নানু বাড়িতে না, অন্য কোথাও। আমার দাদি আমাকে অনেক আদর করত, তাই বাবার ফ্যামিলির কারো সাথে সম্পর্ক না রাখলেও দাদিকে ভুলিনি। দাদি মাঝে মাঝে আমার সাথে দেখা করত, আমার জন্য নানান খাবার নিয়ে আসত, আমি সেগুলো খেতাম। তো স্বপ্ন দেখার দুদিন পরে হঠাৎ দুপুর থেকে আমার বুকে ব্যথা শুরু হয় আর কাশির সাথে রক্ত আসতে শুরু করে। এই দেখে আমার মা ডাক্তারের কাছে আমাকে নিয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে টেস্ট করে কোনো রোগী ধরা পড়ে না। সেদিন আবারও ঘুমে সেই দুই দিন আগের একই স্বপ্ন দেখলাম, আর এবার আমার ভয় লাগা শুরু হল। একইভাবে টানা তিন দিন আমার দেহটাকে ঘুম থেকে উঠিয়ে তারা নিয়ে যায়। টানা তিন দিন এই স্বপ্ন দেখার পর ভাবলাম মাকে সব খুলে বলি। মা আর নানুকে সব খুলে বলার পর নানু মাকে বলে বিষয়টা সিরিয়াস, একটা ভালো হুজুরের কাছে নিয়ে যেতে হবে। ওইদিকে আমার প্রতিদিন কাশির সাথে রক্ত বের হতেই থাকে, আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ি। হুজুরের কাছে নেয়ার পর হুজুর আমাকে দেখে বলল, এসব কিছু না, ও দেখতে সুন্দর তো, তাই নজর লেগেছে। আমাকে ঝাড়ফুঁক করে দিল, পানি পড়া দিল। আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু পানি পড়া আর ঝাড়ফুঁকে আমার কোনোই পরিবর্তন হল না। সেই স্বপ্ন আমি আবারও দেখতে লাগলাম, কিন্তু এইবার ভাবলাম কেউ এটা কোথায় নিয়ে যায় আমাকে। সেদিন রাতে আমি আবার স্বপ্ন দেখি, আমি এবার তাদের পিছু পিছু যাই আর দেখি ওই লম্বা লোকটা আমার দেহটাকে নিয়ে একটা শ্মশানে গেল। তারপর আমার দেহটার মাথায় কালো কাপড় বেঁধে শুইয়ে রাখল আর আমি এই সব দূরে দাঁড়িয়ে দেখছিলাম। সাথে সাথে মসজিদে ফজরের আজান কানে ভেসে আসলো। আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এবার আমার ভয় আরো বেড়ে যায়। আমার কৌতূহল ছিল যে লোকটা আমাকে নিয়ে কি করতে চায়, কেন এইভাবে আমার মাথা কালো কাপড় দিয়ে বেঁধে আমাকে শুইয়ে রেখেছে। আবার ভয়ও হচ্ছিল খুব, কোনো খারাপ কিছু হতে যাচ্ছে না তো আমার সাথে। এদিকে আমার মাও গুরুতর জ্বরে পড়ে গেল, তারা অযথা টেনশন করবে, এই জন্য আমার সাথে ঘটে যাওয়া এইসব ঘটনা আমি তাদের বলিনি। আমার কাশি দিয়ে রক্ত পড়া দিন দিন আরো বাড়তে লাগল। আমি হঠাৎ বিছানায় পড়ে গেলাম, আমার প্রচণ্ড জ্বর শুরু হল। টানা দেড় দিন আমার হুঁশ ছিল না প্রচণ্ড জ্বরে। আমার হুঁশ ফিরলে আমি দেখি তারা সবাই আমাকে নিয়ে কান্নাকাটি করছে, বিছানা থেকে ওঠার কোনো শক্তি ছিল না আমার। তৎক্ষণাৎ আমাকে ঢাকায় নিয়ে আসা হল একটি অ্যাম্বুলেন্সে করে। আমাকে ভর্তি করানো হল ঢাকার এক প্রাইভেট হসপিটালে। আমি তখন রাতের পর রাত সেই একই স্বপ্ন দেখছিলাম, মুমূর্ষ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে। প্রতিবার স্বপ্নে সেই লোকটি আমার মাথায় কাপড় বেঁধে দিচ্ছিল, কিন্তু এইবার একটু ব্যতিক্রম স্বপ্ন দেখলাম। দেখলাম আমাকে এবার শুধু মাথায় না, পুরো শরীরে কাপড় দিয়ে মুড়িয়ে দিল, শুয়ে রাখল। পরদিন ঘুম ভাঙতে আমি আর চোখের পাতা মেলতে পারলাম না। হাত পা কিছুই যেন আর আগের মতো কাজ করছে না, সবকিছু অবশ হয়ে গেছে। কানে কিছু একটা শুনছিলাম, এটা দেখে মা নানু খালা ওরা সবাই আরো ভেঙে পড়ল। আর ডক্টর বলল, আমরা কিছুই বুঝতে পারছি না, মেডিকেল সায়েন্স যেন বৃথা মনে হচ্ছে। ডক্টর আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে ঘোষণা করল। দেশের বাইরে থেকে আমার পার্সোনালি চিকিৎসার জন্য দুইজন ডক্টর আনা হল। তারা দুই দিন আমার বিষয়টি নিয়ে মিটিং করে ব্যর্থ হয়ে গেল। পরবর্তীতে হসপিটালের এক নার্স আমার মাকে জিজ্ঞেস করল ওর কি হয়েছিল যে এই অবস্থা। তারপর আমার মা আমার বলা প্রথম তিন দিনের স্বপ্নের কথা আর হুজুরের দেয়া পানি পড়ার কথা যতটুকু জানেন সব গুছিয়ে বললেন। নার্স বলল, এটা সমাধান করতে পারবে একমাত্র বড় কোনো কবিরাজ বা হুজুর। আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হল। আমার দিনকাল এভাবেই কাটতে থাকে। বিছানায় পড়ে থাকি, আমি কিছুই দেখতে পাই না, শুনতে পারি না। আর ওইদিকে আমার মা খালা আর নানি কবিরাজ খুঁজতে থাকেন আর প্রতিনিয়ত আমাকে দেখতে থাকেন, কিন্তু সবাই এসে ফিরে যায়, কোনো কাজ হয় না। দেখতে দেখতে এক মাস পার হয়ে যায়, আমি আর কোনো স্বপ্ন দেখি না। আর এদিকে সবাই আমাকে ভালো করার বৃথা চেষ্টা করতে থাকে। আমাদের মহল্লায় আমার এই ঘটনা ততদিনে সবার জানা হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল একদিনও আমার দাদি আমাকে দেখতে আসেনি। একদিন আমাদের বাসায় একটি পাগল ভিক্ষা করতে এসে খেতে চাওয়ায় মা পাগলকে খেতে দেয়। পাগল খেয়ে আমার মাকে জানায়,
তোর ছেলের যে সমস্যা হয়েছে আমি জানি, আমি এটা সমাধান করার পথ জানি।
আমার মা চমকে ওঠেন, বলেন, আপনি এটা কিভাবে জানেন? উনি বলেন,
তোর ছেলেকে কালো জাদু করা হয়েছে। শামসুল ইসলাম নামে একজন মুরব্বী আছে তোদের পাশের গ্রামে, ওনার কাছে যা সমস্যার সমাধান পাবি।
আমার মা আর নানু অতশত ভেবে দেরি না করে ওনাকে খুঁজতে বের হয়ে যান এবং এক সময় ওনাকে খুঁজে পান। শুনেছি আম্মুর মুখে ওনার তখন বয়সের ভার এত ছিল যে লাঠি দিয়ে হাঁটত, ঠিকমতো চোখেও দেখত না। উনি এককালীন ওই এলাকার সবচেয়ে বড় জামে মসজিদের ইমাম ছিলেন এবং এই সব চিকিৎসায় খুব পারদর্শী ছিলেন। আসলে ওনার কিছু জিন ছিল যেগুলো উনি হাতিয়া হিসেবে পেয়েছিলেন জিনেদের সর্দারের কাছ থেকে। কি জন্য হাতিয়া পেয়েছিলেন আর কেনই বা পেয়েছিলেন, এই ঘটনাও কালেক্ট করেছি আমি সুস্থ হওয়ার পরে, ওটা না হয় আরেকদিন বলবো। তো ওনার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, আমার ব্যাপারে সব খুলে বলেন নানু আর মা। তারপর উনি বলেন,
আমি এসব পারবো না, আমার সেই বয়সও নেই।
তারপর মা তাকে ধরে কান্নাকাটি করতে থাকেন,
আমার এই ছেলে ছাড়া এই দুনিয়ায় কেউ নেই।
এক পর্যায়ে মায়ের কান্নার আঙ্গুতি মিনতি দেখে শামসুল হুজুর রাজি হন। তারপর তিনি বলেন,
ঘটনা শুনে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ কালো জাদু না, আপনার ছেলের ওপর সরাসরি শয়তান দ্বারা কালো জাদু করা হয়েছে। আর এই সমস্যা সমাধান করতে 14 দিন লাগবে, আর আমার আপনার বাসায় থাকতে হবে 14 দিন, আমার থাকার ব্যবস্থা করুন।
যেই বলা সেই কাজ, হুজুর আমার বাসায় আসেন এবং প্রথম তিন দিন আমায় প্রতি রাতে যখন 12টা বাজে তখন গোসল করার নিজের হাতে আর টানা 7 দিন একটা করে খাসি জবাই দিতে বলেন চার রাস্তার মোড়ে। তিনি যেভাবে বললেন মা তাই করলেন। মূলত খাসিগুলো জবাই করা হয়েছিল তার পালিত চিন্তের উদ্দেশ্যে। দীর্ঘ 1 মাস 4 দিন পরে আমি সেদিন রাতে সেই স্বপ্নটা আবার দেখি, কিন্তু সেদিনের স্বপ্নে আমি একা ছিলাম না, আমার পেছন পেছন আরো 7টা কাপড় পরা লম্বা লোকও ছিল। আমার মতো দেখতে দেহতার সাথে প্রতিদিন যা যা হয় আমি যেভাবে প্রতিদিন দূরে দাঁড়িয়ে দেখতাম, তারা 7 জনও ঠিক আমার মতো আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল। স্বপ্ন ভাঙার পর আমি এই কথা পরদিন সকালে আর কাউকে বলতে পারলাম না। অন্যদিকে হুজুর 4 দিনের দিন আমার আম্মুকে যা বলল তা শোনার জন্য কেউ মোটেও প্রস্তুত ছিল না, একেবারে অবিশ্বাস্য। হুজুর আমার সামনে বসেই বলছিল সব মা আর নানুকে, আমি কিছু করতে না পারলেও কানে সবই শুনতাম। এসব শুনে জেনে কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। হুজুর তার 7 জন পালিত জিনকে পাঠিয়েছিল আমার সাথে স্বপ্নে। তিনি বললেন, আমার উপর কালো জাদু করেছে আমার দাদি আর আমার ছোট চাচা। আমার দাদি নাকি অনেক আগে থেকেই এসব কালো জাদু করত, এজন্য নাকি তার অনেক কিছু হারাতেও হয়েছে। আমার দাদির নাকি আরেকটা বিয়ে হয়েছিল আর আমার বড় চাচা নাকি সেই ঘরের সন্তান, আর আমার দাদা ছিল অনেক বড় শিল্পপতি। আমার দাদা আমার দাদিকে আমার বড় চাচাকে সহ ভালোবেসে বিয়ে করেন। মূলত আমার দাদাকে বিয়ে করেছিলেন আমার দাদি সম্পদের জন্য। দাদার চোখ ফাঁকি দিয়ে দাদি রাতে রাতে কালো জাদু চর্চা করতেন। এটা দাদা এত বছর পরে কোনোভাবে জানতে পারায় কালো জাদুর মাধ্যমে জিন দ্বারা আমার দাদাকে সে হত্যা করে এবং ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তখন আমি ছোট, আমার বাবা তখন দাদার ব্যবসার জন্য ঢাকায়, আর আমার দাদা মারা যাওয়ার আগে কাউকে না জানিয়ে আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন, আর উকিলকে বলেছিলেন আমার 24 বছর বয়স হলে সব বুঝিয়ে দিতে। দাদি আর চাচা এটা জানার পরে আমাকে হত্যা করার জন্য এই কালো জাদু করেছেন। আর তিনি আরো বললেন, আমাকে কালো জাদু করেছে 4টা আপেল খাইয়ে, আমার মাথার 7টা চুল আর আমার গায়ের পরিধান করা কাপড় দিয়ে, আর আমাকে শয়তানের কাছে উৎসর্গ করে দিয়েছে আমাকে জিন দ্বারা বলি দেওয়ার জন্য। এগুলো জেনে শুনে সবাই এক প্রকার তাজ্জব হয়ে গিয়েছে। আর তারপরে যা বললেন হুজুর তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বাবাকেও নাকি দাদিই মেরেছিল, সে শয়তানের সাধনা করত, তাই তার কাছে শয়তান তার 2 সন্তানের যে কোনো একটিকে বলি চেয়েছিল, তাই সে তার বড় ছেলেকে রেখে আমার বাবাকে দিয়ে দিয়েছিল। আর আমার বাবাকে সেদিন ঢাকা থেকে ইমার্জেন্সি কল করে তিনিই বলেছিলেন বাড়িতে আসতে, আমি নাকি অসুস্থ। আসার সময় রাস্তায় মাঝপথে তাকে জিন দ্বারা বলি দেয়া হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে। ভাবতেও অবাক লাগে একজন মা কতটা শয়তানে পরিণত হলে নিজ ছেলেকে হত্যা করতে পারে। এগুলো শোনার পর আমার মা আর নিজেকে ধরে রাখতে পারেননি। আমার মা কান্নায় ভেঙে পড়েন এবং সেখানেই বেহুশ হয়ে যান। তারপর হুজুর সবাইকে বলল,
ফাহিমের ওপরে করা জাদু এই কয়দিনে এতটাই প্রভাব ফেলেছে ওর ওপর, এটা যদি এখন সমাধান করা না হয় তাহলে ও আর বেশি দিন বাঁচবে না।
সবাই এতে আরো ভেঙে পড়ে। হুজুর তাদের সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন,
আমি ফাহিমের ওপরে করা জাদু উল্টো ঘুরিয়ে দিতে পারবো যে করেছে তার উপরেই, শুধু কিছু জিনিসপত্র লাগবে আর কিছু কঠিন কাজ করতে হবে।
মা রাজি হয়ে যান। হুজুর মাকে 7 ঘাটের পানি এনে দিতে বলেন আর 3টি পুরনো ভাঙা কবরের মাটি। এসব আনার পরে হুজুর বললেন, ফাহিমের দাদির ব্যবহার করা যে কোনো একটা কাপড় আনতে হবে, এটাই ছিল সব থেকে কঠিন কাজ। এর মধ্যেই ঘটনাটা অন্যদিকে ঘুরে গেল। আমার দেখা সেই স্বপ্নটি সেই রাতে আমার মা দেখতে শুরু করলেন। পরদিন মার মুখে সব শুনে হুজুর নিজেই হতভম্ব হয়ে গেল আর বলল, ফাহিমের ওপরে করা জাদু আপনার ওপরেও করা হয়েছে। তারপর হুজুর তার জিন দ্বারা জানতে পারলেন আমার দাদি আমাদের সব কাজ সম্পর্কে জেনে গিয়েছে। দাদি এবার আমার মাকেও মেরে ফেলতে চায়। এবার ভয় আরো বাড়ল সবার। হুজুর মাকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব ফাহিমের দাদির পরিধান করা একটা কাপড় নিয়ে আসতে হবে। পরে আমার মা দাদির বাড়িতে যায় এবং তার ব্যবহার করা একটা কাপড় কাজের লোককে দিয়ে টাকার লোভ দেখিয়ে কোনোভাবে ব্যবস্থা করে নিয়ে আসে। তারপর হুজুর সেগুলো নিয়ে রাতে ভার বসায় এবং সেই ভারে তার জিন দ্বারা ওই জিনকে হাজির করায়, যেই জিন দ্বারা দাদি এত কিছু করে এসেছে। সেই জিনকে প্রশ্ন করে, তুই সব কেন করেছিস? তখন সে বলে,
আমি কি করব, আমি সব না করলে ওরা আমার পরিবারকে মেরে ফেলবে, তাই এসব করেছি।
তারপর হুজুর জিজ্ঞেস করলেন,
ফাহিমকে কি করেছিস?
ওই জিন বলে,
ফাহিম আর কোনোদিন ঠিক হবে না, ওকে অমাবস্যার রাতে শয়তানের নামে বলি দেয়া হবে।
আর কিছুদিন বাকি, এটা বলে জিন চলে যায়। তখন হুজুর আর কোনো রাস্তা না পেয়ে দাদির কালো জাদু দাদির ওপরেই ঘুরিয়ে দেয়। মাকে আর আমাকে 7 ঘাটের পানি দিয়ে গোসল করিয়ে দেয় আর একটি মহিষ জবাই করে এতিমখানায় দিতে বলে। আর জবাই করা রক্তে দাদির পরিধান করা কাপড় ভিজিয়ে রাতে 7 জিন দ্বারা শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয়া হয়। এর পরদিন থেকেই আস্তে আস্তে আমি ভালো হতে শুরু করি। 15 দিনের মাথায় আমি সুস্থ হয়ে যাই। তখন জানতে পারি আমার দাদি মারাত্মক অসুস্থ আর কারা যেন তার হাত বাইরে 4টা করে আঙুল কেটে নিয়েছে। পরে হুজুর থেকে জানতে পারি দাদির করা কালো জাদু দাদির ওপরেই ঘুরে গেছে, আর আমার বলি হওয়ার কথা ছিল তাই সে আমার বদলে মহিষ জবাই দিয়ে এতিমখানায় পাঠিয়ে দিয়েছে। আর শ্মশানে রক্তমাখা কাপড় পরানোর দ্বারা সে দাদির পালিত জিনকে পুড়িয়ে মেরেছে এবং সেখানে সহযোগিতা করেছে তাঁর পালিত 7 জিন। এর কিছুদিন পরেই জানতে পারি অমাবস্যার এক রাতে দাদির মৃতদেহ পাওয়া যায় গলা কাটা অবস্থায় ওই এলাকারই এক শ্মশানে। আর আমার বড় চাচার শেষ পরিণতি, সে পাগল হয়ে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। শত চেষ্টা করেও তার শ্বশুর বাড়ির লোকজন তাকে ভালো করতে পারেনি। কিছুদিন আগে রাস্তায় একটি অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা পড়ে সে মারা যায়। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আর আমার বাবার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেয়া হয়েছে। আমার মা তার হারানো অধিকার ফিরে পেয়েছেন। এই বুঝি আল্লাহর বিচার। শয়তানের শেষ পরিণতি দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে এত কিছুর পরেও বাঁচিয়ে রেখেছিল। এই বলে ফাহিম তার ঘটনা শেষ করে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আমি আরো ঘটনা কালেক্ট করব বন্ধুদের কাছ থেকে। দৈনন্দিন জীবনে কত কিছুই তো মানুষের সাথে ঘটে থাকে। কিছু ঘটনা ভালো, আর কিছু দিক আহ্বান করে খারাপ দিকে। ধন্যবাদ আপনাকে এই ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনি ঘটনা পাঠাবেন। খুব চমৎকারভাবে আপনি লিখেছেন, আপনার ঘটনা আমরা আরও চাই। আশা করছি পরবর্তীতে আপনার ঘটনা পাব। ভালো থাকবেন আপনি। যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেস বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com, russell@bhoot.com.pd। আপনারা যে কোনো একটি ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
সেটি আমার পূর্বপরিচিত কামরুল ভাইয়ের মাধ্যমে জানা সম্পূর্ণ বাস্তবিক ঘটনা, যার মূল ভুক্তভোগী ছিল সামিরা নামের এক তরুণী। কামরুল ভাইয়ের বাবা ছিলেন ময়মনসিংহের অত্যন্ত সম্মানজনক একজন আলেম আহমেদ হুজুর। তিনি ইলমের মাধ্যমে মানুষের বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসা করতেন। কামরুল ভাই যখন সবেমাত্র সেনাবাহিনী থেকে ফিরে এসেছেন, চট্টগ্রামের একটি শিপইয়ার্ডে তিনি কাজ নিয়েছিলেন। সেখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন শ্রমিক পুড়ে মারা যায়। মালিকই দুর্ঘটনার ধাক্কা সামলাতে না পেরে দেউলিয়া হয়ে যায়। শ্রমিকদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হন তিনি। কামরুল ভাইয়ের সেখানে খুব বেশি দিন কাজ করা হয়নি বিধায় উনি ওনার প্রাপ্য বেতনটুকু নিয়ে কাজ ছেড়ে দিতে বাধ্য হন। এরপর থেকেই তিনি মূলত ময়মনসিংহে ওনার বাবার কাজে সহায়তা করতে শুরু করেন। একদিন আহমেদ হুজুর ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, যিনি ছিলেন আসলে কামরুল ভাইয়ের বাবা। কামরুল ভাই উঠোনের কাজ সেরে ঘরে ঢুকলেন। হাত মুখ ধোয়ার সময় দরজায় কড়াকড়ির শব্দ হল। তিনি গিয়ে দরজা খুললেন। দরজার ওপাশে এক বয়স্ক নারী দাঁড়িয়ে ছিলেন। তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আহমেদ হুজুর কি এখানে থাকেন? কামরুল ভাই উত্তর দিলেন যে হ্যাঁ, এখানেই থাকেন, এবং ওনাকে ভেতর আসতে বললেন। নারীটি জানালেন ওনার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং তিনি শুধুমাত্র হুজুরের সাথেই কথা বলতে চান। কামরুল ভাই ওনাকে উঠোনের একটি চেয়ারে বসতে দিয়ে হুজুরের কাছে গেলেন এবং জানালেন যে একজন নারী এসেছেন অত্যন্ত জরুরি কোন বিষয়ে কথা বলতে। হুজুর ওনাকে ভেতরে নিয়ে আসতে বললেন। কামরুল ভাই গিয়ে ওনাকে ভেতরে ডাকলেন। নারীটি ভেতরে এসে হুজুরকে দেখে পুনরায় সালাম দিলেন এবং ওনার সামনে বসে পড়লেন। হুজুর বললেন, বলুন তো বোন, কি এমন জরুরি বিষয়? আল্লাহ রহমতে আপনার সমস্যার কথা আমি শুনব, আপনি বলুন। নারীটি কামরুল ভাইয়ের দিকে একবার তাকিয়ে হুজুরকে বললেন, হুজুর আমি একা কথা বলতে চাইছিলাম। হুজুর এই কথায় কিছুটা রেগে গিয়ে বললেন, আরে কি বলেন, ও আমার ছেলে, আমার পথ ধরেই চলছে, ও জানবে না এমন কোনো কাজ আমি হাতে নিই না, আমি শুরুও করি না। আপনার কিছু বলার থাকলে এখানেই বলুন, না হলে আপনার পথে ফিরে যান, আমার সময় নষ্ট করবেন না। এরপর ওই নারী ঘটনা খুলে বলতে শুরু করলেন। নারীটি বললেন, আমরা সপরিবারে ঢাকায় থাকি, গরমের ছুটি কাটানোর জন্য আমরা সীতাকুণ্ডে একটি দোতলা বাড়ি কিনি। বাড়িটি সমুদ্র থেকে কয়েক কিলোমিটার দূরে। আমার তিন মেয়ে এবং এক ছেলে। আমার স্বামী আর আমি শুধু গরমের ছুটিতে তিন মাসের জন্য সেখানে থাকতে যাই, তারপর আবার ঢাকায় ফিরে আসি। বর্তমানে আমার পরিবারের ওই বাড়িতেই মানে বসবাস করছে এবং আমার মেয়ে স্বামীরা এমন এক রোগে আক্রান্ত হয়েছে যার কোনো চিকিৎসা ডাক্তাররা করতে পারছেন না। আমার নিজের মুখে এসব বলতেও কষ্ট হচ্ছে, আমরা ঘর থেকে বেরোতে পারছি না। হুজুর আল্লাহর বাস্তে আমাদেরকে সাহায্য করুন। হুজুর জিজ্ঞেস করলেন, আপনি আমাকে কিভাবে খুঁজে পেলেন? নাইটি বললেন, আমার মায়ের বাড়ি এই ময়মনসিংহে, আমি এমনি এমনি আসি এখানে মাঝে মাঝে বেড়াতে, কিন্তু আজ এমনি আসিনি, আমার আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চেয়েছিলাম, তারাই আপনার কথা বলে আমি এখানে ছুটে এসেছি। দয়া করে সাহায্য করুন, আমি যাতায়াতের সম্পূর্ণ খরচ দেব, আপনি শুধু একবার গিয়ে ওনাকে দেখে আসুন, আমার মেয়েটাকে দেখে আসুন একবার আপনি। হুজুর বললেন, আপনি নিশ্চয়ই ক্লান্ত এবং ক্ষুধার্ত, আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি, এর ফাঁকে আমি বিষয়টা নিয়ে ভাবি আর সিদ্ধান্ত জানাচ্ছি আপনাকে একটু পরে। কামরুল ভাই ওই নারীর জন্য খাবার নিয়ে এলেন আর হুজুর বাড়ি থেকে বের হয়ে গেলেন। নারীটির অবস্থা দেখে সত্যি করুণ লাগছিল, ওনার চেহারা বিধ্বস্ত, বোঝাই যাচ্ছিল ওনারা যা ভোগ করেছেন তা বর্ণনা থেকেও ভয়ঙ্কর। সন্ধ্যার দিকে হুজুর বাড়ি ফিরলেন, নারীটিকে বসার ঘরে উনি দেখতে পেলেন। হুজুর ওনার সামনে গিয়ে বললেন, আগামীকাল সন্ধ্যায় আমরা রওনা দেব, গিয়ে দেখব আপনার মেয়ের আসল সমস্যাটা কি। নারীটি পিড়াপিড়ি করতে লাগলেন যেন আজ রাতেই ওনারা রওনা হন। হুজুর শান্তকণ্ঠে বললেন, আপনি ভেবে বসবেন না যে কেবল আপনার সাহায্যই প্রয়োজন, মানে আপনারই সাহায্য প্রয়োজন, এই এলাকার আরো অনেক মানুষকে আমার দেখতে হয়, ওনাদের চিকিৎসার দায়িত্ব আমার কাঁধে, আজ রাতে আমি ওনাদের চিকিৎসা করব, এরপর আমরা আগামীকাল সকালে আপনার মেয়ের জন্য রওনা হব। ওনাদের এই অবস্থায় ফেলে আমি যেতে পারবো না, যেমন আপনারও সমস্যা আছে মানুষেরও সমস্যা আছে, ওটাকেও সম্মান করা উচিত। কয়েক ঘন্টা পর কামরুল ভাই আর হুজুর বাড়ি থেকে বের হলেন, ওই নারী ওনার আত্মীয়ের বাড়িতে চলে গেলেন। রাতের কাজ ছেড়ে ওনারা ভোরে বাড়ি ফিরলেন। ফজর পরে ওনারা কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করলেন এবং ঘুমিয়ে পড়লেন। সকাল 9টার দিকে কামরুল ভাইয়ের ঘুম ভাঙল এবং উনি দেখলেন ওই নারী দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। হুজুর ততক্ষণে ওনার সকালের কাজ ছেড়ে ফেলেছেন। ওনারা সকালের খাবার খেয়ে রওনা হলেন। নারীটি ওনাদের নিয়ে গাড়িতে করে দীর্ঘ কয়েক ঘন্টা পথ পাড়ি দিলেন। পথে একটি জেলায় ঢোকার পর হুজুর বললেন, এখানে একটু থামুন তো, আমরা নামাজটা পড়িনি, আমাদের পথ আর অনেক বাকি। নারীটি একটি মসজিদের পাশে গাড়ি থামালেন। হুজুর আর কামরুল ভাই মসজিদে গেলেন। যাওয়ার সময় কামরুল ভাই পেছন ফিরে দেখলেন নারীটি চরম উৎকণ্ঠায় নিজের নখ কামড়াচ্ছেন। তিনি প্রচন্ড তাড়াহুড়া করছিলেন, কিন্তু হুজুর ছিলেন সম্পূর্ণ শান্ত এবং স্থির। হুজুর ইলমের দিক থেকে অত্যন্ত উঁচু স্তরের মানুষ ছিলেন। নামাজ পড়ে ওনারা বেরিয়ে এলেন এবং গাড়িতে উঠে বসলেন। হুজুর নারীটিকে বললেন, আপনি শান্ত হন না, এমন বিপদে শুধু আপনার জীবনে একাই আপনি পড়েননি, অনেক মানুষই পড়ে, বাট আল্লাহর উপরে ভরসা রাখুন এবং ভয় পাবেন না। ওনারা আরো কিছুটা পথ পাড়ি দিয়ে সীতাকুণ্ডের সেই বাড়িতে পৌঁছালেন। জায়গাটি সংরক্ষিত এলাকার মতো ঘেরা, দোতলা বাড়ি এবং সামনে সুবিশাল একটি বাগান, সত্যি অত্যন্ত সুন্দর একটি বাড়ি। সন্ধ্যা 7টার দিকে ওনারা বাড়ির সামনে পৌঁছালেন। দরজার কাছে 50 বর্ষ এক ব্যক্তি চেয়ারে বসেছিলেন। ওনাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, আপনার ভেতরে আসুন দয়া করে। নারীটি ওনাদের পরিচয় করিয়ে দিলেন এবং জানালেন যে ইনি ওনার স্বামী, তিনি ওনাদের খাবারের জন্য ডাকলেন। এই সময়ে দুজন প্রাপ্তবয়স্ক মেয়ে এবং 13-14 বছরের বয়সী একজন ছেলে ওনাদের সামনে এল। ওনারা খেতে বসলেন। খাওয়ার সময় ছেলেমেয়েরা ওনাদের দিকে তাকিয়েছিল। হুজুর বললেন, এবার আমাকে ধাপে ধাপে খুলে বলুন তো, আসলে ঘটনাটা কি বা সমস্যাটাই বা কি। লোকটি বাচ্চাদের সামনে কথা বলতে চাইলেন না। উনি বললেন, হুজুর আমরা একটু পরে কথা বলি, এখন সময়টা ঠিক না। লোকটি বাচ্চাদের কাছ থেকে বিষয়টি লুকাতে চাইল। বাচ্চারা যে কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে তা ওনাদের চোখ দেখেই বোঝা যাচ্ছিল। ওনারা নিয়ম মেনে সেই তিন মেয়ে এবং ছেলের সামনে কোনো কথা বললেন না। খাওয়া শেষ হওয়ার পর পরিবারের ওই স্বামী স্ত্রীকে ওনারা বাড়ির পেছনের দিকে নিয়ে গেলেন। লোকটি বলতে শুরু করলেন, আমরা এখানে কয়েকবার এসেছি, আগে কখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু এবার আসার পর আমার মেয়ে সামিরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ওর প্রচন্ড জ্বর ছিল, ওকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু জ্বর কেন এত বেশি সে ব্যাপারে ডাক্তাররা কিছুই বুঝতে পারছিলেন না। কয়েকদিন হাসপাতালে থাকার পর ওকে আমরা এখানে নিয়ে আসি, তখন ওর অবস্থা বেশ ভালো ছিল। কিন্তু পরের দিন রাতে আমার আরেক মেয়ে ইভা দেখতে পায় যে সামিরা তার রুমে নেই, জানালা ছিল খোলা। ইভা বাইরে তাকিয়ে সামিরাকে দেখে যে সে পেছনের জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। ইভার সাথে সাথে আমাদের খবর দেয় এবং আমরা সামিরা যেদিকে যাচ্ছিল সেদিকে পিছনেই। এতটুকু বলে লোকটি বললেন, হুজুর আসুন আমরা পেছনের দিকে যাই। ওনারা পেছনে হাঁটতে লাগলেন। বেশ বড় এবং প্রশস্ত একটি জায়গা, ডান দিক থেকে ছোট্ট একটা পাহাড়ের ঢিলার মতো সম্পূর্ণ জায়গা পাইন গাছে ঘেরা। উনি আবার বলতে শুরু করলেন, হুজুর সামিরা এই দিকে যাচ্ছিল, আমি আর আমার স্ত্রী ওনার পেছনেতেই এগিয়ে গিয়েছিলাম। আসুন হুজুর আর একটু সামনে যাই। এরপরে লোকটি আবার বলতে শুরু করলেন, আমরা যখন এই জায়গা পর্যন্ত আসি তখন চারপাশটা খুটখুটে অন্ধকার। আমার স্ত্রী দৌড়ে বাড়িতে গিয়ে একটি টর্চ নিয়ে আসে। টর্চের আলোয় আমরা দেখতে পাই সামিরা ওই বড় পাথরটার পেছন দিকে হেঁটে যাচ্ছে, আর ওর পেছু আমরা দৌড়ে সেখানে পৌঁছাই। ওই পাথরটার সামনেই আছে, বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে। দিনের বেলাতে এই জঙ্গলটা শিউরে ওঠার মতো। আমরা এই পাথরটার কাছে গেলাম। পাথরটা যেন বিশাল একটা সীমানার মতো, এর এক পাশ দিয়ে বাড়ি, অন্য পাশে জঙ্গল এবং ভেতর দিকে রাস্তা। পাথরের পেছন দিক দিয়ে যেতেই আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই, যেমন আগাছা শুকনো মাটি দিয়ে ঘেরা একটি জায়গা। আর একটু কাছে যেতেই বিষয়টা পরিষ্কার হল, জায়গাটি আসলে পুরাতন একটা গুরুস্থান। আমরা সামিরাকে এখানেই পাই, আমরা এই সীমানার ভেতরেই ঢুকে পড়ি। গুরুস্থানের পাথরগুলো ছিল অত্যন্ত পুরাতন, অত্যন্ত 50 বছরের মধ্যে এখানে যে কাউকে কবর দেওয়া হয়নি সেই জায়গাটা পরিত্যক্ত দেখেই বোঝা যাচ্ছিল। লোকটি বলতে থাকল, আমরা যখন এই সীমানার কাছে আসি দেখি সামিরা পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে আর চিৎকার করছে। আমরা ওকে ধরে ফেলি এবং জিজ্ঞেস করি ও কেন এখানে এসেছে, কিন্তু ও আমাদের কোনো কথার উত্তরই দিচ্ছিল না। আমরা জানি না কি করছিল, আমাদেরকে গালাগালি করতে শুরু করলো। আমরা ওকে কোন প্রকার জোর করে বাড়িতে নিয়ে যাই এবং শান্ত করি। ও কিছুক্ষণ ঘুমায়, এরপর যখন ওর জ্ঞান ফেরে ও কাটতে কাটতে নিজের পরনের কাপড় ছিঁড়তে শুরু করে। এই পর্যায়ে নারীজি বলতে শুরু করলেন, আমার মেয়ে নিজের শরীরের সব কাপড় ফেলে দিত, ছিঁড়ে ফেলত। আমরা ওকে চেপে ধরার চেষ্টা করি এবং অন্য মেয়েদের সারাজনে শান্ত করার চেষ্টা করি। ওকে আবার কাপড় পরিয়ে দিলে ও আবারও একই কাজ করতে থাকে, নিজের হাত এমনভাবে থামছে ধরত যে ওর হাতের সম্পূর্ণ কাল ছিঁড়ে পড়ে যেত। এক সকালে আমরা ওকে ওর ঘরে তালাবদ্ধ করে রাখি। সকালে উঠে ওর জন্য খাবার নিয়ে আমরা দরজার কাছে যাই। ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসছিল। আমি আমার স্বামীকে বললাম, হয়তো ও আবার ওর কাপড় ছিঁড়ে ফেলেছে, তুমি এসো না ভেতরে। আমি ওর ঘরে ঢুকি, ঢুকে দেখি কি অবস্থায় আছে। আমি ওর ঘরে ঢুকে দেখি ওর সম্পূর্ণ কাপড় ছিঁড়ে দাঁড়িয়ে আছে এবং ওর বুক থেকে রক্ত ঝরছে। আমি ছুটে গিয়ে বলি, তুই নিজের কি অবস্থা করেছিস মা? তখন ওর মুখ থেকে মাটিতে কিছু একটা ফেলে দেয়। আমি ওকে কোনো মতে চেপে ধরে কাপড় পরিয়ে বিছানার সাথে বেঁধে ফেলি। ও মাটিতে কি ফেলেছিল যখন তো দেখলাম, হুজুর আমার নিজের কোলে যে ছিঁড়ে যাচ্ছে এই কথাটা বলতে। ও ওর নিজের হাত থেকে মাংস একটুখানি ছিঁড়ে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছিল। আমরা ওকে বাধা দেওয়ার মলম লাগিয়ে দিই এবং ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু পরে আমরা মত বদলাই। আমাদের মনে হলো ওকে ডাক্তারের হাতে তুলে দিলে আমরা ওকে চিরতরে হারাবো, তাই আমরা ওকে ঘরের মধ্যেই বেঁধে রাখি। শুধু খাবার দেওয়া হয় এবং বিভিন্ন ওয়াশরুমের কাজে ওকে বাইরে যেতে দেওয়া হয়। কয়েকদিন কোনো আওয়াজ ছিল না, আমরা ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে উঠেছে। একদিন আমরা ওর কাছে গেলাম। সামিরা কাঁদতে কাঁদতে আমাকে বলল, আমাকে খুলে দাও মা, আমাকে তোমরা কেন বেঁধে রেখেছ, করেছিটা কি? ওর কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছিল। আমরা ভাবলাম ও হয়তো স্বাভাবিক হয়েছে, কিন্তু ওর বাঁধন খুলে দেওয়ার মাত্রই ও আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকে মারতে শুরু করে। আমরা বাধ্য হয়ে ওকে আবার বেঁধে ফেলি। আমার স্বামী ওর ভাইকে এই ঘটনা জানালে উনি আসেন এখানে, যিনি একজন পেশাদার নিউরোলজিস্ট। নারীটি থামতেই ওনার স্বামী আবার বলতে শুরু করলেন, আমি আমার ভাই রেজার সাথে গোপনে কথা বলি এবং ওনাকে এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করি। রেজা শনিবারে এখানে আসে। উনি সামিরাকে পরীক্ষা করে এবং ওনার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। রেজা আমাদের বলে, এটি মানসিক সমস্যা, সেখানে আমার কিছু করার নেই, পরিস্থিতি অত্যন্ত গুরুতর, ওকে এখনই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা মানসিক হাসপাতালে নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম সামিরাকে হাসপাতালে দিলে ওর অবস্থা আরো খারাপ হতে পারে, তাই রেজাকে বললাম আমরা অন্য কোনো উপায় বের করব। উনি যেন কাউকে কিছু না বলে। রেজা চলে যাওয়ার পর আমরা সবাই মিলে চরম হতাশায় ভুগতে থাকি। একদিন সামিরা চিৎকার করছিল যে আশেপাশের মানুষের মনোযোগ কাটতে পারত, পুলিশ বা প্রশাসন এলে ওনাদেরকে আমরা কিচ্ছু বলতে পারতাম না। এই ভয়ে আমরা ওর মুখ কাপড় দিয়ে বেঁধে রাখি। শেষমেশ আমার স্ত্রী আপনার খোঁজ পায়। হুজুর, আপনি যদি কিছু করতে না পারেন তবে ওকে আসলে হাসপাতালে দেওয়া ছাড়া আমাদের কোন উপায় থাকবে না। হুজুর সব শুনে বললেন, চলুন ওকে একবার দেখে আসি। হুজুর বাড়িতে গেলেন। লোকটি হুজুরের উপর সম্পূর্ণ বিশ্বাস করছিলেন। এমন পরিস্থিতিতে ওনাদের জীবনে প্রথম হওয়ায় ওনারা নিজেদের সম্পূর্ণ ভরসা হুজুরের উপর সঁপে দিয়েছিলেন। ওনারা দোতলা একটি বাড়িতে ঢুকলেন। হুজুর দরজা আগে থেকেই খোলার নির্দেশ দিয়েছিলেন। দরজা খোলার সময় নারীটি বললেন, হুজুর আপনি আগে ঢুকে দেখুন, ওনার শরীরের স্পর্শকাতর বিষয়গুলি ঠিক আছে কিনা আমি জানি না, আমি আগে ঢুকে দেখি আপনি এরপর যাবেন। এরপর নারীটি জানালেন যে উনি এখন বাধা অবস্থাতেই আছে, অর্থাৎ স্বামীরা বাধা অবস্থায় আছে। হুজুর দরজা খুলে ভেতরে ঢুকলেন। ঘরের বাতি জ্বলছিল, সামনে একটি বিছানা, ডান দিক থেকে মাটিতে তোষক বিছানো ছিল যেখানে স্বামীর হাত পা এবং মুখ বাধা অবস্থায় পড়েছিল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। হুজুর স্বামীর মুখের বাঁধন খুলে দিলেন। কামরুল ভাই সতর্ক দৃষ্টিতে সব খেয়াল করছিলেন যেন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তিনি দ্রুত ব্যবস্থা নিতে পারেন। হুজুর কামরুল ভাইকে ধরে স্বামীরাকে বসাতে বললেন। ওনারা স্বামীরাকে বসালেন। হুজুর ওনাকে কয়েকটি প্রশ্ন করলেন কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। এরপর হুজুর ওনার মুখ হাঁ করিয়ে ভেতরে দাঁত এবং মাড়ি দেখলেন। ওর মাড়ির লাল গর্তের ভেতরে কেমন যেন ঘায়ে ভরেছিল। হুজুর ওর মুখ ছেড়ে নারীটিকে বললেন, বোন এটি কোনো ডাক্তারি সমস্যা নয়, আপনি আমাকে দেখে ভালোই করেছেন। এরপর হুজুর আবার স্বামীরাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। স্বামীরা চোখ কান হাত দেখলেন। এরপর স্বামীরাকে ওই অবস্থায় রেখেই ওনারা নিচে খাওয়ার টেবিল এলেন। হুজুর বাড়ির সবাইকে সেখানে ডাকলেন। হুজুরের একটি নিজস্ব ডায়েরি ছিল, তিনি সেখানে সব তথ্য লিখে রাখতেন। হুজুর পরিবারের সবার নাম, জন্ম তারিখ এবং এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি চাইলেন, যা সদ্য তোলা। সবার শেষে তিনি স্বামীর নাম লিখলেন। এরপর একটি ফাইলের মতো প্রতিটি পৃষ্ঠায় সবার ছবি মোম গলিয়ে আটকে দিলেন। হুজুর এরপর বাড়িতে একা থাকতে চাইলেন। ডায়েরি নিয়ে তিনি বাড়ির বাইরে চলে গেলেন। বাড়ির লোকজন কামরুল ভাইয়ের দিকে তাকিয়েছিল। তিনি ওনাদের বললেন, আপনারা শান্ত থাকুন, আমার বাবা জানেন যে ওনাকে কি করতে হবে, আল্লাহর রহমতে তিনি আপনাদের সাহায্য করতে এসেছেন, ধৈর্য ধরুন। দুপুর গড়িয়ে গেছে। হুজুর কামরুল ভাইকে ডাকলেন। হুজুর ফোনে কারোর সাথে কথা বলছিলেন। তিনি কামরুল ভাইকে বললেন ডায়েরিতে ধরতে এবং পৃষ্ঠা উল্টাতে। ফোনের ওপাশে ব্যক্তি প্রতিটি পৃষ্ঠায় থাকা ব্যক্তির নাম, বয়স এবং জন্ম তারিখ জানতে চাইছিলেন এবং প্রতিবার সোরে জিম থেকে একটি আয়াত পড়ে পরের পৃষ্ঠায় যাচ্ছিলেন। সবার নাম পড়া শেষ হল। হুজুর বললেন, সব শেষ হয়েছে। এরপর তিনি ফোন কেটে দিলেন। কামরুল ভাই জিজ্ঞেস করলেন, আব্বা উনি কে ছিলেন? হুজুর বললেন, উনি আমার ওস্তাদ, আমি ওনাকে এই পরিবারের সব তথ্য দিলাম, আমি যা বুঝেছি সেটির বিষয়ে ওনাকে জানানোর প্রয়োজন ছিল এবং ওনার সম্মতি দরকার ছিল। এই কথা বলার পর ওনারা ভেতরে গিয়ে দুপুরের খাবার খেলেন এবং পরিবারের সাথে স্বাভাবিক গল্পগুজব করে ওনাদের ভয় কাটানোর চেষ্টা করলেন। বিকেলে হুজুরের স্বামী স্ত্রীর সাথে বসার ঘরে কথা বলছিলেন আর কামরুল ভাই বাইরে বাগানে হাঁটছিলেন। এই সময় স্বামীরার দুই বোন ওনার কাছে এলেন। কামরুল ভাই ওনাদের জিজ্ঞেস করলেন, এই ঘটনার শুরু ঠিক কবে থেকে এবং কিভাবে তা কি আপনারা জানেন নাকি? ওনারা বললেন, আমরা এই বাড়িটি খুব পছন্দ করি, যখনই আসি আমরা পেছনের জঙ্গলটায় ঘুরতে যাই, সেদিন বিকেলে আমরা ওই জঙ্গলে লুকোচুরি খেলছিলাম। খেলা শেষে ফেরার পথে স্বামীরা হঠাৎ বলে উঠল ওর পেট ব্যথা করছে। বাড়ির কাছাকাছি আসতেই স্বামীরা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বমি করতে শুরু করে। এরপর থেকে ওর আচরণ অদ্ভুত হয়ে যায়। অন্য বন্ধু যোগ করলেন, গত বছর আমরা যখন এখানে এসেছিলাম তখন থেকে ওনার মধ্যে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করেছি। ও রাতে ঘুমাতো না, বাথরুমে ঢুকলে ঘন্টার পর ঘন্টা বের হতো না, ঘরের অনেক জিনিসপত্র ছেঁড়া অবস্থায় পাওয়া যেত। কামরুল ভাই ভেতরে গিয়ে হুজুরের সাথে এই বিষয়ে কথা বললেন। তিনি নারীটিকে জিজ্ঞেস করলেন, স্বামীরার এই অবস্থা কি এখানেই শুরু হয়েছিল নাকি ঢাকা থাকতে ওনার মধ্যে অদ্ভুত কোনো কিছু দেখেছিলেন, ওনার খাওয়া দাওয়া বা চলাফেরায়? স্বামী স্ত্রী দুজনেই জানালেন যে ঢাকার মধ্যে এমন কিছুই ছিল না। ঠিক তখনই হুজুরের ফোনে একটা কল এলো। হুজুর কামরুল তাকে বাইরে আসতে ইশারা করলেন। ফোনের ওপাশ থেকে ওস্তাদ বললেন, এই মেয়ের উপরে জিনের আসর আছে। এটা জিনদের একটা গোত্র এবং অত্যন্ত বয়স্ক একটা জিন। তোমারে ওই গোত্রের নাম জানতে হইব। এখন আমি যা বলছি ওইটা লিখে নাও। হুজুর কামরুল ভাইকে ডায়েরি আনতে বললেন। ওস্তাদ কিছু জিনিসের নাম বললেন এবং জানালেন, আগামী সাত দিন ফজর নামাজের আগে মাইয়াটার এগুলো খাওয়াইবা, নামাজের পরে নির্দিষ্ট আয়াতগুলো পড়বা, এরপর তিনবার পোড়া পেরা পানিতে ফু দিয়া সেই পানি ওরে খাওয়াইবা। এই সাত দিনের মধ্যে জিনের গোত্রের নামও বের করতে হইব। হুজুর সালাম দিয়ে ফোন রেখে দিলেন। ওনারা সামিরার বাবাকে এই জিনিসগুলো কিনে আনতে পাঠালেন। ওনারা দোতলায় সামিরার ঘরে গেলেন। ওনার মা ওনাকে খাবারের জন্য চেষ্টা করছিলেন। হুজুর বললেন, বৃথা চেষ্টা করবেন না, ও খাবে না। সামিরা হঠাৎ খাবার বমি করে দিল এবং ওনাদের দিকে তাকে জঘন্য ভাষায় ধর্ম নিয়ে গালিগালাজ করতে শুরু করল। সামিরার মা ওকে থামাতে গেলে হুজুর বললেন, ওকে বলতে দিন, আমরা এখানে আপনার মেয়ের সাথে কথা বলছি না। নারীটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে কার সাথে কথা বলছি? হুজুর বললেন, সব বুঝিয়ে বলবো। হুজুর ছোট কাগজে কোরআন আয়াত লিখে সেগুলো ছোট করে ভাঁজ করে কসটেপ দিয়ে পেঁচিয়ে নিলেন। এরপর নারীটিকে বললেন, আপনি বলেছিলেন উনি নিজের হাত ছেড়ে ফেলেছে, এখন এই কাগজগুলো ওনার হাতে সেই জায়গায় টেপ দিয়ে শক্ত করে আটকে দিন। ওনারা স্বামীরাকে নিয়ে ঘরে ঢুকলেন। ভেতর থেকে বিভৎস গালিগালোজার চিৎকারের শব্দ। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। নারীটি বেরিয়ে এসে জানালো ওনারা কাজ শেষ করেছেন। ওনারা ঘরে ঢুকে দেখলেন স্বামীরা সম্পূর্ণ শান্তভাবে বসে আছে এবং ওর পরনে কাপড় রয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন আপনার সাথে কি হয়েছিল? স্বামীরা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না। স্বামীরার জ্ঞান এখনো সম্পূর্ণ পরিষ্কার। ও ওর নাম মায়ের নাম সব ঠিকঠাক বলতে পারল। ও ওর মাকে বলল, মা আমাকে খুলে দাও না, আমি কেন বাধা? হুজুর স্বামীরাকে জিজ্ঞেস করলেন, আপনার রবকে, আপনাকে কে সৃষ্টি করেছে? এই কথা শোনা মাত্র স্বামীরা হঠাৎ মাটিতে গড়াগড়ি শুরু করল এবং হুজুর পানি পড়া ছিটাতে শুরু করলেন। হুজুর বাড়ির সবাইকে বসিয়ে বললেন, এটি কোনো রোগ নয়, এটা একটা জিনের আসর বা পজিশন। আমি ওনাকে সুস্থ করে তুলব, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। আগামী সাত দিন আমরা ওনাকে নির্দিষ্ট নিয়মে চিকিৎসা করব। এই সময়ের মধ্যে আমাকে জানতে হবে ওনার শরীরে থাকা জিনটি কোন গোত্রের এবং কেন ওনার শরীরে প্রবেশ করেছে। পরবর্তী চার দিন এভাবেই চলল। স্বামীর অবস্থার উন্নতি হচ্ছিল, কিন্তু হুজুর জানতেন যে জিনটি এখনো ওনার ভেতরে ঘাপটি মেরে বসে আছে। পঞ্চম দিন সকালে পানি পড়া এবং খাবার খাওয়ানো হলে স্বামীরা শান্তভাবে বসেছিল। সন্ধ্যায় স্বামীরা ওনার ঘরে ছিলেন এবং ওনার হাত পা ছিল বাঁধা। এরপর ওনার হাত পা খুলে দেওয়া হয়। ঘর থেকে ধারালো সব জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এই সময় ওনার মা ঘরে এসে বললেন, স্বামীরা তোমার বান্ধবী জোহরা ফোন করেছে, কথা বলো। হুজুর বারণ সত্ত্বেও স্বামীরা ফোনটি হাতে নিল এবং সাথে সাথে জঘন্য ভাষায় গালিগালাজ করতে শুরু করল। স্বামীরা হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। হুজুর ফোনটি মাটিতে পড়ে গেল। স্বামীরার মধ্যে আবার সেই ভয়াবহ রূপ ফিরে এলো। রাত অনেক হয়েছিল, সবাই ঘুমাতে গেল। ঘরে শুধু হুজুর কামরুল ভাই এবং স্বামীরার মা ছিলেন। হঠাৎ ক্যাঁচ ভাঙার শব্দ হলো। স্বামীরা ঘরের জানালা প্রচন্ড বেগে ফেটে গেল। বাইরে প্রচন্ড বৃষ্টি আর খুটখুটে অন্ধকার। হুজুর টর্চ নিয়ে কামরুল ভাই এবং ওই স্বামী স্ত্রীকে নিয়ে বাইরে বেরোলেন। কাদামাটিতে স্বামীরার পায়ের ছাপ ধরে ওনারা পেছনের জঙ্গলে ছুটলেন। অর্থাৎ স্বামীরা আগেই ঘর থেকে পালিয়ে গেছে অন্ধকারের সুযোগ নিয়ে। পাথরের সীমানা পেরিয়ে ওনারা পুরোনো গুরুস্থানে গেলেন। খুটখুটে অন্ধকার, চারদিক থেকে বিকট সব ফিসফিসানি আর চিৎকারের শব্দ। মনে হচ্ছিল কেউ যেন টিনের উপর অবিরাম আঘাত করছে। স্বামীরা মা হঠাৎ চিৎকার করে বললেন, কেউ আমার চুল ধরে টানছে। হুজুর সবাইকে গোল হয়ে দাঁড়াতে বললেন এবং অবিরাম ধোয়া পড়তে বললেন। হুজুর অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। প্রায় পাঁচ সাত মিনিট পর নিচের দিকে হুজুর ডাক শোনা গেল। ওনারা নিচে নেমে দেখলেন হুজুর একটি গর্তের সামনে দাঁড়িয়ে আছেন। হুজুর বললেন, এইটি জিনেদের জায়গা, ভয় পাবেন না, স্বামীর এই গর্তের ভেতরে আছে, ওকে বের করে আনতে হবে। গর্তটি প্রায় এক মিটারের বেশি গভীর একটি সুড়ঙ্গের মতো। কামরুল ভাই গর্তের ভেতরে ঢুকলেন। ভেতরে ঠিক থেকে কাদা বালি আর মাটি। টর্চের আলোতে তিনি দেখলেন স্বামীরা এই গর্তের একদম শেষ প্রান্তে বসে জল জল চোখে ওনার দিকে তাকিয়ে আছেন। কামরুল ভাই ওনার হাত ধরে টান দিতে স্বামীরা বন্য প্রাণীর মতো হিস হিস করে উঠল। কামরুল ভাই বিসমিল্লা বলে ওকে টেনে বের করতে চাইলেন। স্বামীরা তখন সম্পূর্ণ এক বয়স্ক পুরুষের কণ্ঠে অবিরাম গালিগালাজ করছে। ওনাকে ধরাধরি করেও আনা যাচ্ছিল না। পরিস্থিতি হাতের বেড়ে চলে গেল। স্বামীটাকে ঘরে নিয়ে হুজুর ওনার উপরে একটি চাদর পরিয়ে দিলেন। কামরুল ভাইকে বললেন, এখন আমি যা করব তাতে ঘরটি খুব ভারী হয়ে উঠবে, তুই চোখ বন্ধ করে রাখবি আর দোয়া পড়বি। খুজুর এক গ্লাস পানি, এক মোটা মাটি আর লবণ দিলেন, মুখে লবণ আর মাটি পানি দিয়ে ধুয়ে দিলেন। এরপর একদম দোয়া পড়তে লাগলেন। প্রায় আধা ঘন্টা পর ঘরের ভেতরে কনকনে শীতল এক বাতাস বয়ে গেল। কামরুল ভাইয়ের মনে হল ওনার জীবনের সব থেকে ভয়ঙ্কর এবং কষ্টের স্মৃতি ওনার চোখের সামনে ভাসছে। হঠাৎ খুজুর ওনার পিঠে জোরে আঘাত করলেন। কামরুল ভাই বাস্তবে ফিরে এলেন। তিনি শুনলেন হুজুর শূন্যতার উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন, তুমি কে কে চেনো? কামরুল ভাই আবার জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরে দেখলেন হুজুর বলছেন, দ্রুত ওঠো, ওর পরিবারের সবাইকে ডাকো, স্বামীকে জাদু করা হয়েছে, এটি এমনি আসেনি। সবাই জড়ো হলে হুজুর বললেন, এই জাদু আপনাদের পরিবারের কেউ করেছে। স্বামীটার শরীরে এখন 463 বছর বয়সে একটি জিন আছে। দুই দিন পর হুজুর এবং কামরুল ভাই আবার সেই জঙ্গলে গেলেন। ওনারা দেখতে পেলেন কিছু দূরে মাটি খোঁড়া হয়েছে এবং সেখানে একটি ভাঙা মাটির পাত্র পড়ে আছে। কেউ এখানে গুপ্তধন খুঁজতে এসে জিনেদের এই পুরাতন কবরস্থান খুঁড়ে পেরেছিল, কিন্তু স্বামীরাকে জাদু করার জন্য এই সুযোগে কাজটি লাগানো হয়েছে। বাড়িতে ফিরে হুজুর স্বামীরার নাভিতে পড়া পানি ছুঁয়ে ওনাকে শান্ত করল। এরপর স্বামীরার বাবাকে জিজ্ঞেস করলেন, জবেদা নামের কাউকে চেনেন? খোঁজ নিয়ে জানা গেল জবেদা হল ওই বাড়ির বিক্রেতা ইলিয়াসের ফুপু, যিনি 20 বছর আগে মারা গিয়েছিলেন। হুজুর ইলিয়াসকে ডেকে পাঠালেন। পরের দিন সকালে ইলিয়াস এলে হুজুর ওনাকে জিজ্ঞাসাবাদ করলেন। জানা গেল ইলিয়াসের 3 বোন। ওনারা ইলিয়াসকে নিয়ে এই বোনেদের গ্রামে গেলেন। গ্রামের একটি বাড়িতে গিয়ে ওনারা ইলিয়াসের ছোট বোনের মুখোমুখি হলেন, যাকে সবাই ডাইনি বলে ডাকত। হুজুর চেরা করতে আসলে সত্য বেরিয়ে এলো। ইলিয়াসের বড় বোন এই বাড়িটি বিক্রি হওয়ার ক্ষোভে নতুন মালিকদের ধ্বংস করার জন্য জাদু করেছিল। বাড়ি হস্তান্তরের আগে তিনি বাড়ির দরজার নিচে এবং পেছনের গোরস্থানে তাবিজ পুঁতে রেখেছিলেন। ওনারা সেই তাবিজগুলো তুলে নষ্ট করে ফেলেন এবং ওই নারীকে পুলিশের হাতে তুলে দেন। হুজুর সম্পূর্ণ জাদু নষ্ট করে দেন। এরপর ওনারা ময়মনসিংহে ফিরে আসেন। প্রায় 1 মাস পর হুজুরের ফোনে একটি কল আসে, সেটি ছিল সামিরা। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং হুজুরকে ওনার নতুন জীবনের জন্য ধন্যবাদ জানাতে ফোন করেছিলেন। এই ছিল মূলত কামরুল ভাইয়ের জীবনে দেখা সেই ভয়ঙ্কর বাস্তব ঘটনা। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন এবং ভালো রাখুন। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ভূত.com with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আসল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। যারা অডিও ক্লিপ শুনছেন, প্লিজ আমাকে ফিডব্যাক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। এবং একইভাবে যারা ভালো বলতে পারেন, যারা অডিও ক্লিপ শেয়ার করতে চান, একটু প্লিজ জানাবেন আমাদেরকে বা তাদেরকে উৎসাহিত করবেন। পরের ঘটনায় যাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা যে বাড়িগুলোতে থাকি, যেগুলোকে আমরা নিজেদের সম্পত্তি বলে দাবি করি, সেগুলো কি আসলে শুধু আমাদের? একবার ভাবুন তো, আমরা হয়তো টাকা দিয়ে জমি কিনি, বাড়ি বানাই, কিন্তু আমাদের এই দৃশ্যমান জগতের বাইরেও তো একটা জগৎ আছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে তিনি মানুষ এবং জিন জাতি উভয়কেই সৃষ্টি করেছেন। আমরা মাটির তৈরি আর তারা ধোঁয়াবিহীন আগুনের তৈরি। আমরা তাদের দেখতে পাই না, কিন্তু ওরা তো আমাদের দেখতে পায়। আমাদের আশেপাশেই তো ওদের বসবাস। কখনো কোনো পুরনো গাছ, কোনো পরিত্যক্ত বাড়িতে, আবার কখনো খোদ আমাদের নিজেদের সবার ঘরেই হয়তো ওদের বাস। আমরা না জেনেই হয়তো অনেক সময় নিজেদের ঘর বানাই, ওদের জায়গা দখল করে ফেলি, ওদের ঘর ভেঙে ফেলি, আর তখনই শুরু হয় আসল সমস্যা। ওরা যখন নিজেদের অস্তিত্বের জানান দেয়, তখন আমাদের আর কিছুই করার থাকে না, শুধু ভয় পাওয়া ছাড়া। আজকের ঘটনাটিও ঠিক এমন একটি প্রেক্ষাপট নিয়ে। আমরা না জেনে কিভাবে অন্য এক জগতের বাসিন্দাদের নিজেদের জীবনে ডেকে আনি এই ঘটনা শুনলে আপনারা হয়তো সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন ঢাকার এক আপু, তার নাম মিনা। মিনা আপু তার পরিবারের সাথে ঘটে যাওয়া অত্যন্ত ভয়ঙ্কর এবং একই সাথে বিস্ময়কর একটি অভিজ্ঞতার কথা আমার কাছে শেয়ার করেছেন। আপু যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাসেল ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য দয়া করে আমাকে ক্ষমা করবেন। চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মূল ঘটনায় প্রবেশ করা যাক। মিনা আপু বলতে শুরু করলেন, আসসালামু আলাইকুম। আমি জানি না আমার এই ঘটনাটা শোনার পর মানুষের কেমন প্রতিক্রিয়া হবে। অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন, আবার অনেকেই চাইবেন না। অনেকেই হয়তো ভাববেন আমি বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু বিশ্বাস করুন ভাই, যা কিছু আমি আজ আপনাদেরকে বলবো তার প্রতিটি শব্দ একেবারে সত্যি। আমার নিজের চোখে দেখা, আমার পরিবারের প্রতিটি সদস্য এই ঘটনার সাক্ষী। আমাদের এই বাড়িটা অনেক পুরাতন, ঢাকার একদম প্রাণ কেন্দ্রে। আমাদের বাড়ির ঠিকানাটা কুড়িগ্রামের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে। এই বাড়িটা আমার দাদা কিনেছিলেন, সময়টা ষাটের দশকের মাঝামাঝি হবে। তখন তো আর রাস্তাঘাট বা লোকালয় আজকের মতো এরকম ছিল না। অনেক অনেক ফাঁকা জায়গা ছিল, বড় মাপের গাছপালা ছিল। দাদা যখন এই জায়গাটা কেনেন তখন এখানে ছোট একটা একতলা বাড়ি ছিল। পরে আস্তে আস্তে বাড়িটার কাজ শুরু হয়, নিচতলা আর দোতলা বানানো হয়। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এই নিচতলার বাড়িতে একসময় একজন চিত্রশিল্পী ভাড়া থাকতেন। তিনি নিচতলাটাকে তার অফিস আর ছবি আঁকার স্টুডিও হিসেবে ব্যবহার করতেন, আর দোতলায় ছিল ওনার বাসা। আমরা তখন এই বাড়িতে থাকতাম না, আমরা থাকতাম অন্য এলাকায়। এরপর আশির দশকের শুরুর দিকে আমার বাবা সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের নিজেদের বাড়িতে শিফট করব। তখন দোতলার ওপরের তিনতলার কাজ শেষ হয়েছে। কাজ শেষ হওয়ার পর আমরা সবাই তিনতলায় উঠে আসি, সেই থেকে আমরা এই বাড়িতেই আছি। অনেক বছর কেটে যায়, সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছিল। 2010 সালের দিকে এসে আবু ভাবলেন বাড়িটা একটু রেনোভেশন করা দরকার। প্রায় 40-50 বছর হয়ে গেছে বাড়িটার, একটু তো সংস্কার প্রয়োজন। অনেক ভাঙচুর করে বাড়িটা নতুন করে সাজানো হল। সাধারণত যেটা হয় আর কি, বাড়ির নিচতলার অর্ধেক অংশ আবাসিক রাখা হয় আর বাকি অর্ধেকটা কোনো দোকান বা অফিসের জন্য ভাড়া দেওয়া হয়। আব্বু ঠিক সেটাই করলেন। নিচতলার একটা বড় অংশ ভাড়া দেওয়ার জন্য তিনি আলাদা করে ফেললেন। সেখানে প্রথমে একটা বুটিক শপ ভাড়া দেওয়া হল, তারা বেশ কয়েক বছর ছিল। এরপর একটা টিকিটিং এজেন্সি আসে, তারাও 3-4 বছর ব্যবসা করে চলে যায়। এভাবে করতে করতে আমরা 2018 বা 2019 সালের দিকে এসে পৌঁছাই। আমি তখন এই বাড়িতেই থাকি, আমার নিজের একটা আলাদা রুম আছে দোতলায়। আমাদের বাড়ির নিচতলায় যে বুটিক শপটা ছিল সেটা ঠিক পাশেই কিছু ফাঁকা জায়গা ছিল, সেখানে অনেকগুলো জঙ্গলি ঝোপঝাড় গজিয়ে উঠেছিল। শহরে তো এমনিতেই জায়গার অভাব, একটু ফাঁকা জায়গা পেলেই সেখানে গাছগাছরা জন্ম হয়, কেউ তো আর ওগুলো পরিষ্কার করে না। আমরা কখনো ওই ঝোপঝাড়ে পানি দিতাম না বা কোনো যত্ন নিতাম না, কিন্তু সেগুলো নিজেদের ইচ্ছা মতো বিশাল বড় হয়ে উঠেছিল। জঙ্গলি গাছ তো খুব দ্রুতই বাড়ে। গাছগুলো এত বেশি লম্বা আর ঘন হয়ে গিয়েছিল যে আমি যদি আমার দোতলা রুমের ব্যালকনি থেকে নিচের দিকে তাকাতাম তাহলে আমি রাস্তায় কিছুই দেখতে পেতাম না, শুধুই জঙ্গলি ঝোপঝাড় আর গাছের ডালপালা আমার চোখে পড়ত। এভাবেই সব চলছিল। হঠাৎ একদিন একজন ডেন্টিস্ট এলেন আমাদের বাড়িতে। উনি আব্বুর সাথে কথা বললেন, ওনার একটা চেম্বার দরকার। আমাদের নিচতলায় ওই ফাঁকা জায়গাটা ওনার খুব পছন্দ হয়েছে, উনি সেখানে একটা ডেন্টাল ক্লিনিক দিতে চান। আব্বু রাজি হয়ে গেলেন, ভাড়াটিয়া হিসেবে ডাক্তার মানুষ তো বেশ ভালোই, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ক্লিনিক বানাতে গেলে তো অনেক কাজ করাতে হবে, ডেন্টাল চেয়ার বসাতে হবে, পানির লাইন টানতে হবে, বেসিন বসাতে হবে। ওই ডেন্টিস্ট আব্বুর কাছে এসে অনুমতি চাইলেন যে ওনাকে কিছু ভাঙচুর করার পারমিশন দিতে হবে। পানির পাইপদানের জন্য মেঝের দেয়াল কাটতে হবে। আবু দেখলেন ওনার দাবিটা বেশ যৌক্তিক, ক্লিনিক করতে গেলে তো এগুলো লাগবেই, তাই আব্বু ওনাকে সম্মতি দিয়ে দিলেন। কাজ শুরু হল, মিস্ত্রিরা এসে ভাঙচুর শুরু করল, কিন্তু কাজ করতে গিয়ে ওই জঙ্গলি ঝোপঝাড়গুলো তাদের জন্য বিশাল এক বাধা হয়ে দাঁড়ালো। ঝোপগুলো এত বড় হয়ে গিয়েছিল যে এগুলোর জন্য পাইপলাইনের কাজ ঠিকমতো করাই যাচ্ছিল না। ডেন্টিস্ট একদিন আব্বুকে এসে বললেন যে গাছগুলো কেটে ফেলতে হবে। আব্বু বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই, কেটে ফেলেন। এখানেই হলো আসল ভুলটা। আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে বিনা কারণে কোনো গাছ কাটা নিষেধ, আর যদি কাটতেই হয় তবে কাটার আগে বিসমিল্লাহ বলে গাছকে বা সেখানে থাকা অদৃশ্য কোনো প্রাণীকে সতর্ক করে দিতে হবে, কারণ পুরনো গাছপালা বা ঝোপঝাড় অনেক সময় জিনদের বসবাসের আস্থানা হয়ে থাকে, তারা সেখানে নিজেদের সংসার পাতে। আমাদের ভাড়াটিয়া হয়তো এই নিয়মগুলো জানতেন না বা খেয়াল করেননি। উনি একদিন মিস্ত্রি ডেকে এনে ওই ঝোপঝাড়গুলো একদম গোড়া থেকে কেটে পরিষ্কারও করে ফেললেন। কুড়াল আর দা দিয়ে কুপিয়ে পুরো জায়গাটা একদম ফাঁকা করে দিলেন। আব্বুকে জানানোর প্রয়োজনও বোধ করলেন না। আব্বু জানতেন যে গাছ কাটা হবে, কিন্তু ঠিক কবে সেটা আব্বু জানতেন না। গাছগুলো কাটার পর থেকেই আমাদের বাড়িতে এক অদ্ভুত পরিবেশ তৈরি হল, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। প্রথম দিকে আমরা কেউই আসলে ব্যাপারগুলো সেভাবে খেয়াল করিনি, কিন্তু ঘরের ভেতরে কেমন একটা পরিবর্তন সবারই চোখে পড়ছিল, একটা থমথমে ভাব। মনে হতো ঘরের বাতাসটা ভারী করে খুব ভারী কিছু একটা জেঁকে বসে আছে। আমরা তো ভাই বোন মিলে সারাদিন বাড়িতেই থাকি, আমি আমার রুমে বসে আছি, হঠাৎ মনে হলো আমার রুমের দরজার সামনে দিয়ে কেউ একজন হেঁটে গেল। আমি দ্রুত বাইরে গিয়ে দেখলাম কেউ নেই। আবার কখনো ড্রয়িং রুমে এসে টিভি দেখছি, হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি সব ফাঁকা। সাধারণত পরিবারের অনেক মানুষ থাকলে এসব ছোটখাটো বিষয় কেউ খুব একটা গায়ে মাখে না। আমরা ভাবতাম চোখের ভুল, ভাই বোনদের মধ্যে দুষ্টুমি চলত। আমি হয়তো আমার ছোট বোনকে বলতাম, কিরে তুই এইমাত্র আমার রুমের সামনে দিয়ে গেলি না? ও বলতো, না তো আপু আমি তো যাইনি। এসব খুব সাধারণ ব্যাপার বলে মনে হচ্ছিল, কিন্তু বাবা মা তো আর আমাদের মতো এসব নিয়ে মজা করেন না। ওনাদের তো বয়স হয়েছে, ওনারা তো অকারণে মিথ্যা বলবেন না। আপু একদিন মাকে হঠাৎ করে বললেন, সীমা বাইরে কেউ একজন হাঁটছে মনে হয়। মা বললেন, কই কেউ তো নেই, আমি তো কাউকে দেখছি না। আব্বু খুব বিরক্ত হয়ে বললেন, আরে আমি নিজের কানে শুনলাম কেউ একজন হেঁটে গেল, তুমি একটু এগিয়ে দেখো তো। মা গিয়ে দেখতেন পুরো বাড়িটাই ফাঁকা। আব্বু ব্যাপারগুলো খুব গভীরভাবে খেয়াল করতে শুরু করলেন। একদিন আব্বু আমাদের সবাইকে ডেকে বললেন তিনি বাড়িতে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। মেয়েটা অবিকল আমার সবচেয়ে ছোট বোন রাহামার মতো দেখতে। রাহামার বয়স তখন 14 কি 15 বছর হবে। আব্বু বললেন, মেয়েটার উচ্চতা একদম রাহামার সমান রে, গায়ের রং কিছুটা চাপা, পরনে খুব কালচে রঙের একটা জামা, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল ওর চুলগুলো। চুলগুলো খুব একটা লম্বা না, ঘাড় পর্যন্ত, কিন্তু খুব বেশি কোঁকড়ানো, একদম জট পাকানো চুল। আব্বুর মুখে এইসব কথা শুনে আমরা সবাই হতবাক, কি বলছেন আব্বু? আমরা ভাবলাম আব্বু হয়তো বয়সের কারণে চোখে ভুল দেখছেন, কিন্তু না, আব্বুর চোখ একদম ঠিক ছিল। আসল ঘটনাটা ঘটে এর ঠিক কয়েকদিন পর। রাত তখন বাজে কয়টা আমার ঠিক মনে নেই, তবে অনেক রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। আব্বু আর মা তাদের দোতলা রুমে ঘুমাচ্ছিলেন, ওনার রুমের দরজাটা একটু চাপানো ছিল। আমাদের বাড়ির দোতলা থেকে নিচতলায় যাওয়ার যে সিঁড়িটা, সেটা ওনাদের রুমের খুব কাছেই। কেউ যদি সিঁড়ি বেয়ে ওঠানামা করে তাহলে ওনাদের রুম থেকে খুব পরিষ্কার আওয়াজ পাওয়া যায়। আব্বুর ঘুম খুব পাতলা, হঠাৎ আব্বু ঘুম থেকে উঠে পড়েন। তিনি স্পষ্ট শুনতে পান কেউ একজন সিঁড়ি দিয়ে নিচতলায় নামছে। কেমন যেন ছলাৎ ছলাৎ করে পায়ের আওয়াজ পাচ্ছেন আব্বু। আব্বু ভাবলেন আমাদের ভাই বোনদের মধ্যে কেউ হয়তো রাতে পানি খেতে বা ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামছে। আব্বু বিছানা থেকে গলা উঠিয়ে ডাক দিলেন, বললেন, কে কে নিচে যাচ্ছ? আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো, খুব তৃষ্ণা পেয়েছে। আব্বুর ডাকে কোনো উত্তর এলো না। পায়ের আওয়াজটাও হঠাৎ করে থেমে গেল। আব্বু কিছুক্ষণ অপেক্ষা করলেন, কেউ এল না। আব্বু ভাবলেন হয়তো কেউ শুনতে পায়নি। তিনি আবার ডাক দিলেন, এবার একটু জোরে। বললেন, কিরে, কে নিচে? আমাকে একটু পানি দে বললাম না। এবারও কোনো সাড়া নেই। পুরো বাড়িতে পিনপতন নিরবতা। আব্বু তখন কিছুটা বিরক্ত হলেন। তিনি ভাবলেন মায়ের ঘুম হয়তো ভেঙে যাবে এত জোরে ডাকলে। তাই তিনি নিজেই বিছানা থেকে উঠলেন পানি খাওয়ার জন্য। আব্বু দরজা খুলে বাইরে এলেন। এরপর কি হয়েছিল সেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। মা বলেন আব্বু যখন রুম থেকে বাইরে গেলেন তার ঠিক 10-15 সেকেন্ডের মধ্যেই আব্বু আবার রুমে ঢুকে পড়েন। আব্বু রুমের ভেতরে ঢুকেই ধপ করে খাটের উপর বসে পড়েন। মায়ের তখন ঘুম ভেঙে গেছে। মা দেখলেন আব্বুর পুরো শরীর থরথর করে কাঁপছে। আব্বুর কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ দুটো বড় হয়ে আছে। ভয়ে আব্বুর গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। মা তো আব্বুর এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যান। মা আর আব্বু বিয়ের বয়স প্রায় 30 বছর পার করেছেন। এই 30 বছরে মা কখনো আব্বুকে এতটা ভয় পেতে দেখেননি। আব্বু মানুষটা এমনিতেই খুব সাহসী, কিন্তু সেদিন আব্বুর অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি যেন খোদ আজরাইলকে নিজের চোখের সামনে দেখে এসেছেন। মা দ্রুত উঠে রুমের লাইটটা জ্বালিয়ে দেন, জগ থেকে পানি ঢেলে আব্বুকে খেতে দেন। আব্বু ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নেন। এরপর প্রায় 10-15 মিনিট আব্বু কোনো কথাই বলতে পারছিলেন না, শুধু বড় বড় শ্বাস নিচ্ছিলেন। মা বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন, বাইরে কি দেখেছ তুমি? আব্বু একটু স্বাভাবিক হয়ে কাঁপা কাঁপা গলে বললেন, সীমা, এটা আমাদের বাড়ির কেউ না, আমি নিজের চোখে দেখেছি। আমি সিঁড়ির কাছে গিয়েছিলাম, দেখি সিঁড়ির মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অবিকল রাহমার মতো, কিন্তু ওর চোখ দুটো না জ্বলছিল। ও আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল, আমি আর ওখানে দাঁড়াতে পারিনি। আব্বুর কথা শুনে আম্মুর অবস্থা খারাপ হয়ে যায়। আম্মু সাথে সাথে আমাদের সবাইকে ডাক দিলেন। আমরা সবাই মিলে পুরো বাড়ির তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কেউ নেই। সদর দরজা ভেতর থেকে বন্ধ, তিনতলায় কেউ ঢোকার কোনো উপায় নেই। তাহলে ওই মেয়েটা কে, কোথা থেকে এলো? সেই রাতের পর থেকে আমরা সবাই খুব আতঙ্কে দিন কাটাতে লাগলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল আমরা কেউই ওই মেয়েটিকে দেখছিলাম না, শুধু আব্বুই দেখছিল। আমরা ভাই বোনেরা নিজেদের মধ্যে বলা বলি করতাম যে আব্বু হয়তো কোনো কারণে ভয় পেয়েছিল তাই এসব বলছেন। সত্যি বলতে কি, আমি যখন ভূতের হতো তখন নিয়মিতই সেটা শুনতাম। অনেক ভয়ঙ্কর ঘটনার কথা আমি জানি, কিন্তু নিজের চোখে না দেখলে হয়তো এসব বিশ্বাস করা যায় না। আমি সবসময় ভাই বোনদের বলতাম, ধুর, তোরা এসব কি ভাবছিস, আব্বু একটু ভয়ই পেয়েছেন, ও ঠিক হয়ে যাবে। কিন্তু আমার এই ধারণাটা ছিল মারাত্মক একটা ভুল ধারণা, যা ভাঙতে খুব বেশি দিন সময় লাগল না। সময়টা তখন লকডাউনের, চারদিকে করোনা মহামারী চলছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। রমজান মাস চলছিল তখন, আমাদের বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সারাদিন রোজা রেখে রাতে একটু ফ্রি হতাম। আমরা চারজন খুব কাছের বান্ধবী, একসাথে দেখাও করতাম মাঝে মাঝে। ওরা এখন অস্ট্রেলিয়া থাকে, লকডাউনের কারণে ওদের সাথেও আমার দেখা হতো না, তাই আমরা রোজ রাতে ভিডিও কলে আড্ডা দিতাম। সেদিন আমরা ভিডিও কলে কথা বলছিলাম, গরমের দিন তাই আমরা সবাই একটা রুমেই বসেছিলাম। ওর রুমে এসি চলছিল একদম ফুল স্পিডে। চারজন বান্ধবী মিলে ভিডিও কলে কথা বলছি, হাসাহাসি করছি, আর বাকিরা রুমে চুপচাপ বসে আছে। রুমে নক শব্দ হচ্ছিল, আমার একটু সমস্যা হচ্ছিল কথা শুনতে, তাই আমি ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আমার হাতে একটা পানির গ্লাস ছিল, ভাবলাম কথা বলতে বলতে গ্লাসটা কিচেনেই রেখে আসি। আমি ফোন কানে দিয়ে হাসতে হাসতে কিচেনের দিকে যাচ্ছিলাম। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এর আগে প্রায় 1.5 বছর ধরে আমি শুধু ওর কথা শুনেছি, আব্বুর মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, কিন্তু আমি নিজে কখনো ওকে দেখিনি। আমার সবসময় মনে হতো এরা সবাই অকারণে প্যানিক করছে, কিন্তু সেদিন আমি নিজের চোখে ওকে দেখলাম। আমাদের কিচেনটা দোতলার একদম শেষের দিকে, আর দোতলা থেকে তিনতলায় ওঠার যে সিঁড়িটা সেটা কিচেনের ঠিক পাশেই। সিঁড়িটায় প্রায় 15টার মতো ধাপ আছে। আমি যখন কিচেনের গ্লাস রাখলাম তখন আমার চোখ হঠাৎ সিঁড়ির দিকে চলে গেল। আমি দেখলাম কেউ একজন সিঁড়িতে নিচে নামছে। সাধারণত সিঁড়ি দিয়ে কেউ নিচে নামলে প্রথমে তার মাথা দেখা যায়, তারপর কাঁধ, তারপর পুরো শরীর। আমি দেখলাম একটা মেয়ের মাথা আর কাঁধ নিচের দিকে নামছে। ওর চুলগুলো খুব কোঁকড়ানো, একদম ঘাড় পর্যন্ত, পরনে সেই কালচে রঙের জামা। আব্বু ঠিক যেভাবে বর্ণনা দিয়েছিলেন একদম সেই হুবহু মিলে যাচ্ছে। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। পা দুটো ফ্লোরের সাথে মনে হলো কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। আমি এক চুলও নড়তে পারলাম না। আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। মুখ দিয়ে কোনো আওয়াজই বের হলো না। আমি শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওর দিকে। ও খুব ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আমাকে যেন খেয়ালই করেনি। আমার মনে হচ্ছিল আমার হার্টবিট এখনই থেমে যাবে। আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না। ফোনটা ওখানে ফেলে দিয়ে এক দৌড়ে সোজা আমার রুমে চলে এলাম। রুমে এসে আমি কাঁপতে কাঁপতে বিছানায় পড়ে গেলাম। আমার বোনেরা আমাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে। আমি কোনো কথাই বলতে পারছিলাম না। সেদিন আমি বুঝতে পারলাম আব্বু কেন এতটা ভয় পেয়েছিলেন। নিজের চোখে না দেখলে এই ভয়ের মাত্রাটা আসলে বোঝানো সম্ভব না। এই ঘটনার পর থেকে আমি একা একা বাইরে যাওয়া প্রায় বন্ধই করে দিলাম। খুব প্রয়োজন ছাড়া রুম থেকে বের হতাম না। কিন্তু ও তো আর আমাদের ছেড়ে যাওয়ার পাত্রী নয়। ও যে আমাদের সাথেই আছে সেটাও পদে পদে বুঝিয়ে দিচ্ছিল। এর পরের ঘটনাটা ঘটে ঈদের সময়, ঈদুল ফিতরের ঠিক পরের দিন। আমরা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের বাড়ির ডিজাইনটা একটু অন্যরকম। ডাইনিং স্পেস আর ওপেন কিচেনটা একদম পাশাপাশি, মাঝখানে কোনো দেয়াল বা পার্টিশন নেই। একদিকে লাইট বন্ধ করলে অন্যদিকটা বেশ অন্ধকার মনে হয়। রাত তখন 11:15 বা 11:30 হবে। আমরা সবাই রাতের খাবার খেয়ে ডাইনিং টেবিলে বসে গল্প করছিলাম। আমার দুই বোন কিচেনে কাজ করছে। আমার বড় দুলা ভাই রশিদ ভাইও সেদিন আমাদের বাড়িতে ছিলেন। উনি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমার খুব ঘুম পাচ্ছিল। আমি রশিদ ভাইকে বললাম, ভাই আমি এখন ঘুমাতে যাব, অনেক রাত হয়েছে। আমার রুমটা ডাইনিং স্পেস থেকে একটু দূরে। আমার রুমের ঠিক পাশেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা সাধারণত বন্ধই থাকে, কোনো মেহমান এলে তখন খোলা হয়। আর ড্রয়িং রুমের ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের গেস্ট রুম। গেস্ট রুমে একটা ইস্ত্রি করার টেবিল রাখা আছে। কেউ কাপড় ইস্ত্রি করতে গেলে ওই রুমে দিয়েই যায়। আমি রশিদ ভাইয়ের সাথে কথা বলছি। কথা বলতে বলতে হঠাৎ আমি আমার বাঁ দিকে তাকালাম। ভাই, আমি বাঁ দিকে তাকিয়ে একদম জমে গেলাম। আমার কথা বলার শক্তি হারিয়ে গেল। আমি দেখলাম ওই মেয়েটা গেস্ট রুম থেকে বের হলো, একদম স্বাভাবিক মানুষের মতো হেঁটে হেঁটে ও ড্রয়িং রুমের দিকে যাচ্ছে। গেস্ট রুম থেকে ড্রয়িং রুমের দূরত্ব প্রায় 10 কদমের মতো হবে। ও খুব শান্ত উপায়ে হেঁটে যাচ্ছে। ওর কোঁকড়ানো চুলগুলো একটু একটু দুলছে। রশিদ ভাই আমার হঠাৎ চুপ করে যাওয়া দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হলো, থেমে গেলে যে? আমি রশিদ ভাইকে কোনো উত্তর দিলাম না। আমি জানি না তখন আমার ভেতরে কোথা থেকে এত সাহস চলে এলো। আমি সোজা হেঁটে ড্রয়িং রুমের দিকে গেলাম। গিয়ে খুব রাগি গলায় বললাম, বেশ জোরে জোরেই বললাম, একটু তো খেয়াল রাখো, বাড়িতে এখন সবাই জেগে আছে, রাত 11:00 বাজে, মানুষের সামনে দিয়ে এভাবে হেঁটে যাওয়ার কি দরকার? আমার কথা শুনে সবাই অবাক। রশিদ ভাই ছুটে এলেন, বললেন, এই তুমি কার সাথে কথা বলছো? আমি বললাম, আরে না ভাই, ওই মেয়েটা এইমাত্র আমার সামনে দিয়ে হেঁটে ড্রয়িং রুমে গিয়ে ঢুকলো, আমি নিজে চোখে দেখেছি। সবাই ড্রয়িং রুমে গিয়ে লাইটটা চালালো, কিন্তু না, কেউ নেই, পুরো ড্রয়িং রুম ফাঁকা। রশিদ ভাই তো আমার কথা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন। উনি বললেন, তুমি কি সত্যি দেখেছ? আমি বললাম, ভাই আমি পাগল হয়ে যাইনি, আমি একদম স্পষ্ট দেখেছি। এই ঘটনার পর থেকে বাড়ির সবাই মোটামুটি ওকে দেখতে শুরু করল। কেউ হয়তো করিডোরে দেখছে, কেউ হয়তো ছাদে দেখছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ও কখনো আমাদের কোনো ক্ষতি করেনি, কোনোদিন কাউকে আঁচড়ে দেয়নি, কোনো জিনিসপত্র ভাঙেনি। ও শুধু ওর মতো করে ঘুরে বেড়াত, কিন্তু একটা অদৃশ্য অস্তিত্ব সারাক্ষণ আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এটা ভাবতেও তো গা শিউরে ওঠে। এরপরের ঘটনাটা আমি কখনোই ভুলতে পারবো না। এই ঘটনাটা আমাদের প্রমাণ করে দিয়েছিল যে ও শুধু ঘুরে বেড়ায় না, ও আমাদের ফলোও করে। আমার মেজ বোনের বিয়ের আয়োজন চলছিল তখন, ঈদের তৃতীয় বা চতুর্থ দিন, চৌঠা শাওয়াল, বাড়িতে অনেক মেহমান, মেজ বোনের মেহেদি অনুষ্ঠান, সারা বাড়ি গমগম করছে, দোতলায় আর তিনতলায় সবাই আমোদ ফুর্তি করছে, গান বাজনা করছে। আমার বড় বোন ফারহা আবু একটু ফ্রেশ হওয়ার জন্য নিচতলায় গেলেন। নিচতলায় আব্বু আর মায়ের রুম, আব্বু তখন ওনার রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। উপরের শব্দে ওনার একটু সমস্যা হচ্ছিল, তাই তিনি নিচতলায় চলে গিয়েছিলেন। আমিও তখন নিচতলাতেই ছিলাম, আমার একটা ছোট অনলাইন ফুড বিজনেস আছে, আমি নিচতলায় আমার কাজগুলো গোছাচ্ছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে নিচতলায় এখন শুধু আব্বু আছেন তার রুমে, আর ফারহা আপু আছেন ওয়াশরুমে, আর কেউ নেই, সবাই উপরে, আর তারা তো সবাই জানে আমার বিজনেসের জিনিসগুলো সেখানেই রাখা। কিছুক্ষণ পর আমি আমার কাজ শেষ করে পানি খাওয়ার জন্য ডাইনিং এ গেলাম। আব্বু আমাকে দেখে বললেন, মা আমাকেও এক গ্লাস পানি দে তো। আমি গ্লাসে পানি ঢেলে আব্বুর রুমে গেলাম, আব্বুকে পানি দিলাম। ঠিক ওই সময় ফারহা আপু ওয়াশরুম থেকে বের হলেন, আপু গোসল করেছেন, আপুর চুলগুলো ভেজা, হাতে একটা তোয়ালে। আপু ওয়াশরুম থেকে বের হয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে গেলেন। আমি দেখলাম আব্বুও দেখলেন। আব্বু খুব শান্তিতে তিন ঢোকে পানি খেলেন। পানি খাওয়া শেষ করে আব্বু গ্লাসটা আমার হাতে দিলেন। এরপর আব্বু আমাকে এমন একটা কথা বললেন যা শুনে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। আব্বু খুব স্বাভাবিক গলায় আমাকে জিজ্ঞাসা করলেন, ফারহার সাথে রুমে কে ছিল? আমি অবাক হয়ে বললাম, আব্বু কেউ তো ছিল না, ফারহা আপু তো একাই ছিলেন। আব্বু বললেন, আরে না, ফারহা তো মাত্র গেল, কিন্তু ওর পেছন পেছন কে গেল? আমি বললাম, আব্বু কেউ যায়নি। আমি নিজের চোখে দেখলাম আব্বু একাই সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। এবার আব্বু একটু বিরক্ত হলেন, বললেন, আরে আমি নিজের চোখে দেখলাম ফারহার পেছনে কেউ একজন উপরে উঠে যাচ্ছে, আর তুমি বলছো কেউ যায়নি, তুমি গিয়ে ওকে জিজ্ঞেস করো। আমি তো জানি যে কেউ ছিল না, কিন্তু আব্বুকে তো আর মুখের উপর কিছু বলা যায় না। আমি ভাবলাম হয়তো কোনো বান্ধবী নিচে এসেছিল, আমি খেয়াল করিনি। আমি সিঁড়ির কাছে গিয়ে একটু গলা উঁচিয়ে ডাক দিলাম, ফারহা আপু, ও আপু। ফারহা আপু ওপর থেকে সাড়া দিলেন, কি রে কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম, আপু তুই যখন নিচে ছিলি তখন তোর সাথে রুমে কেউ ছিল? ফারহা আপু বললেন, কই না তো, কেউ ছিল না, আমি তো একা একাই গোসল করছিলাম, কেন কি হয়েছে? আমি বললাম, না কিছু না, এমনি এমনি জিজ্ঞাসা করলাম। আমি আব্বু রুমে ফিরে এলাম, আব্বুকে বললাম, আব্বু। আব্বু বলল, ওর সাথে কেউ ছিল না, ও একাই ছিল। আব্বু কোনো কথা বললেন না, একদম চুপ হয়ে গেলেন। আব্বু বুঝতে পারলেন যে তিনি যাকে দেখেছেন সে আসলে কে। আব্বু কানে হেডফোন লাগিয়ে কি যেন শুনতে শুরু করলেন। আমি আব্বুকে বিরক্ত করলাম না, আমি লাইট বন্ধ করে রুম থেকে বের হব। তখন আব্বু হঠাৎ করে বললেন, মা আমি একদম পরিষ্কার দেখেছি রে, ফারহার রুম থেকে ওর পেছনে পেছনে ওই মেয়েটা বের হয়েছে। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না, কি উত্তর দেব আমি? আমি তো জানি আব্বু ভুল কিছু দেখেননি। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের মনের অবস্থাটা তখন ঠিক কেমন ছিল। আমরা প্রতিটা মুহূর্ত একটা আতঙ্কের মধ্য দিয়ে পার করছিলাম, কখন কোথায় ওকে দেখা যাবে কেউ জানত না। অবশেষে আব্বু সিদ্ধান্ত নিলেন এভাবে আর চলতে দেওয়া যায় না। আব্বু আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, ওনাকে সব ঘটনা খুলে বললেন, ওই ঝোপঝাড় কাটার কথাও বললেন। ইমাম সাহেব সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তিনি বললেন, ভাইজান আপনারা অনেক বড় ভুল করে ফেলেছেন, এই পৃথিবীতে আমরা মানুষরা যেমন থাকি তেমনি তো জিনরাও থাকে, আল্লাহ তাদের আগুন থেকে সৃষ্টি করেছেন। তাদের থাকার জন্য বিশাল কোন জায়গার প্রয়োজন হয় না, তারা একটা গাছের ডালেই হয়তো তাদের পুরো গোত্র নিয়ে বসবাস করতে পারে। ইমাম সাহেব আরো বললেন, ওই জঙ্গলি ঝোপঝাড়গুলো হয়তো ওই জিনদের বাসস্থান ছিল, তারা হয়তো যুগের পর যুগ ওখানে শান্তিতে বাস করছিল। আপনারা যখন না জেনে কোনো সতর্কবার্তা না দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দিলেন, তখন তারা বাধ্য হয়ে আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। গাছ কাটা হলে তাদের তো আর যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই তারা আপনাদের ঘরের ভেতরেই নিজেদের জন্য জায়গা করে নিয়েছে। ইমাম সাহেবের কথা শুনে আব্বু খুব লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন যে আমাদের ভুলের কারণে আজ এই অবস্থা। ইমাম সাহেব আব্বুকে বললেন, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার কিছু নেই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর ওই জিনদের উদ্দেশ্য করে মনে মনে ক্ষমা চেয়ে নিন, বলুন যে আপনারা না জেনে এই ভুল করেছেন, আপনাদের উদ্দেশ্য তাদের কোনো ক্ষতি করার কখনোই ছিল না। আব্বু ইমাম সাহেবের কথা মতো আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইলেন। বাড়িতে এসে আমরা সবাই মিলে কোরআন তিলাওয়াত করলাম। আমরা একটা নিয়ম করে নিলাম, আমাদের বাড়ির প্রতিটি রুমে, বিশেষ করে যে রুমগুলোতে ওর আনাগোনা বেশি ছিল, সেগুলোতে আমরা নিয়ম করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। জোরে জোরে কোরআন তিলাওয়াত করতাম যাতে পুরো বাড়িতে আওয়াজ আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অবশেষে আমাদের উপর রহমত বর্ষণ করলেন। আমরা এই বাড়িতেই আছি, আজ প্রায় তিন চার বছর হতে চলল। ও হয়তো এখনো এই বাড়িতেই আছে, কিন্তু আর কখনো ও আমাদের সামনে আসেনি। আমাদের কোনো ক্ষতি করা তো প্রশ্নই আসে না, আমরা আমাদের নিয়মে চলছি, ও হয়তো ওর নিয়মে চলছে। এই ঘটনার পর থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে বিশ্বাস করি, এই দুনিয়াটা শুধু আমাদের একার না, আমাদের পাশাপাশি আরো অনেকেই আছে যাদের আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যদি তাদের সম্মান করি, তাদের সীমানে হস্তক্ষেপ না করি, তাহলে তারাও আমাদের কোনো ক্ষতি সাধন করবে না। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম মিনাপুর ঘটনাটি আপনাদের এতক্ষণ শোনালাম। আপুর ঘটনাটি বলার সময় আমি বারবার শুধু একটা কথাই ভাবছিলাম, আমরা মানুষেরা হয়তোবা মাঝে মাঝে বেশ অহংকারী হয়ে পড়ি। আমরা ভাবি এই পুরো পৃথিবীটা আমাদেরই, যা খুশি আমরা তাই করতে পারি, কিন্তু আসলে তো তা নয়। যারা ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে আমাদের এই পরিশ্রম সার্থক। ইনশাল্লাহ খুব দ্রুত আবার নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত.com এর সাথে থাকুন। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেননি, আমি রিকোয়েস্ট করব ভিজিট করুন www.bhoot.com.bd। সেখানে আছে অনেক কন্টেন্ট, আছে অন্য ভুবন। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।